WSN.
Royal Tiger Drink presents. Jaha bolibo, shobto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোরা এপিসোডে 159তম পর্বে। আমি আরজে কিবরিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে। কথা না বাড়িয়ে শুরুতেই আমরা জেনে নেব মঞ্জুরের কাছ থেকে কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ উপস্থিত হয়েছেন দুরন্ত সাহসী এক যুবক, যার নাম মোহাম্মদ শাফিন হুসাইন হানিফ। জন্ম বরিশালে। মানুষের উপকার করতে ভালোবাসেন। প্রিয় খাবার ভুনা খিচুড়ি আর গরুর মাংস। স্বপ্ন দেখেন সচ্ছল একটি জীবনের। বন্ধুদের সাথে আড্ডা দিতে খুবই পছন্দ করেন। হানিফকে অনেকেই বোমা হানিফ কিংবা বোম নামে চেনেন। কেন হানিফ আজ এই অদ্ভুত নামে পরিচিত সেটি জানতে চলুন আরজে কিবরিয়ার কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shobto Bolibo Recharge yourself.
ধন্যবাদ মঞ্জুর। আমরা জানলাম প্রিয় শ্রোতা যে হানিফ ওরফে বোমা হানিফ রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। এবং যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি আসতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। যাহা বলিব সত্য বলিব একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা তার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করে থাকেন। তো আজকেও তিনি আমাদের সঙ্গে ফোনে কানেক্টেড হচ্ছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম আপনাকে আমাদের জেভিএসবিতে, এবং আশা করছি যেটা বলি সবসময় শেষ পর্যন্ত আপনাকে পাবো। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি হানিফ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে।
ছোটবেলা থেকে আমার যদ্দূর মনে আছে, আমার বয়স তখন 10 বছর হইব, খুব দুষ্টুমি করতাম পড়াশোনা, যদিও পড়াশোনা করতে পারিনি বা করার বাবা মার খুবই ইচ্ছা ছিল বা পড়াশোনা অনেক দূর পর্যন্ত করানোর, কিন্তু আমি করিনি। সেটা আমার
বাবাকে করতেন,
আমার বাবা ব্যবসা করতেন।
কয় ভাই বোন ছিলেন আপনার?
আমার 4 ভাই 3 বোন।
ভাই বোনদের মধ্যে আপনার অবস্থান কততম ছিল?
মিজো, ভাইদের ভিত্তি মিজো, আর এমনি ফ্যামিলিতে 3 নম্বর।
আপনি যে লেখাপড়া করতেন না, পরিবার থেকে শাসন করতো না?
হ্যাঁ, শাসন করতো, পড়াশোনা করতাম। যদি অ্যাকচুয়ালি দাদা আপ থেকে বলি, আমার যদিও কথাবার্তা শুনলে কেউ বলতে পারে না যে আমি মূর্খ, সেরকম কোনো সার্টিফিকেট মানে কথা ইংলিশ সবই মানে হয়তো চলাফেরা ভদ্রতা মানুষের সাথে চলাফেরা ছিল শিক্ষিত, সেজন্য হয়তো চলাফেরা সেরকম। আমি যদি কখনো বলি যে আমি ফোর পর্যন্ত আমি পড়াশোনা করছি, কোনো বলে বলবো ফোর পর্যন্ত পড়াশোনা করছি, স্কুলে ফোর পর্যন্ত খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম।
আচ্ছা, তারপরে কি আপনি আর লেখাপড়া করেননি?
না, ফুল বন্ধ পড়াশোনা করছি, যদি অনেক চেষ্টা করছে, অনেক মারধর করছে, অনেক শাসন করছে, কিন্তু বেশি শাসনে যা হয় আর কি সুখে হয়েছে।
শুনি আমরা তারপর।
তো আমার 10 বছর বয়স, যদুর আমার মনে পড়ে 10 বছর বয়সে আমি কিছুটা বুঝি। তো আমি ছোটবেলা থেকে অনেক ডিস্টার্ব করতাম, পড়াশোনা করতাম না ঠিক মতন, মার্বেল ছিলেন, ব্রিং খেলতাম, তারপরে এই সাথে ওর সাথে ঘুরতাম।
বরিশালে?
বরিশালে, গ্রামের বাড়িতে। তো সেখান থেকে একটু মানে ছোট থেকে চঞ্চল টাইপের, বেশি চঞ্চল ফ্যামিলিগত ভাবে, সবাই আর কি একটু রাগযোগ দিল, তারপর আমার থামায় রাখতে পারে না, মানে যখন যেটা মাথায় আসে তখন সেটাই করি। তো হঠাৎ করে কি হলো, ঢাকা ইসা করি, ঢাকা ইসা, আমার নানু ঢাকা থাকতো তখন, তো নানুর এখানে ইসা করি। তো আমার এক মামা আছে, সে মার খালতো ভাই আর কি।
আপনার ঢাকায় কে থাকতো বলছিলেন?
ঢাকা থাকতো নানু।
নানু?
জি।
হঠাৎ করে নানু এখানে চলে আসেন?
নানু এখানে চলে আসে, আর এখানে আবার আমার একটু প্রভাবশালী বলতে গেলে আমার মার খালতো ভাই, আর আপন খালতো ভাই, তা তো রিস্তা তো আমার মামা হয়।
আচ্ছা, তো কত বছর বয়সে আপনি আসেন?
10 বছর।
10 বছর বয়সে আসেন। কোথায় বাড়ি ছিল? ঢাকায়। ওনাদের
পুরান ঢাকা,
পুরান ঢাকার গেন্ডারিয়াতে। ফাইন, বলেন তারপর।
তো মার খালতো ভাই, সে অনেক টাকা পয়সা ছিল।
জি।
সে একজন মুক্তিযোদ্ধা
ছিল।
জি, মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল, বা এখনো সে সার্টিফিকেট, এখন সে জীবিত, সে এখন অনেক টাকার মালিক, এখন কোটি কোটি টাকা, কত টাকা সে নিজেও বলতে পারে না। তো তার একটু সাপোর্ট ছিল, আইসা তার বাসায় নামে থাকতো, তার বাসায় উঠছি। ওঠার পরে তারপর বসারি ছিল, আছে এলাকার ভিতরে। আচ্ছা বলতে আমি দুজন চঞ্চল, তো ডানবামে চলাফেরা, ফ্রেন্ড সার্কেল অনেক হয়ে গেছে গা। তো দেখি এক প্রকারে বাসারই বাসাই, আবার কি বাসার, তাদের বাসার সাথেই আর একটা বাড়ি আছে, পুরনো ভাঙা বাড়ি,
পুরনো ভাঙা বাড়ি,
হ্যাঁ, দোতলা। সে বাড়িতে অনেক ছেলেবেলা এসে আর কি ছোট ছোট।
কার বাড়ি বলছিলাম একটু পরিষ্কার হওয়ার জন্য, এই প্রভাবশালী লোকটা আসলে কে?
সে আমার মামা।
আপন মামা?
না, মার খালতো ভাই।
মার খালতো ভাই, মানে সম্পর্কের মামা হয় আর কি। ওকে, এই ভদ্রলোক কি করতেন, এত টাকার মালিক?
কাপড়ের ব্যবসা করতেন।
কাপড়ের ব্যবসা করতেন ইসলামপুরে। ফাইন, তারই একটা ভাঙা বাড়ি ঠাড়ি ছিল যেটা বলছেন?
তার নিজের বাড়ির পাশে ভাঙা বাড়ি ছিল,
ভাঙা বাড়ি,
পুরনো বাড়ি,
পুরনো বাড়ি,
বাড়িটার নাম কালীবাড়ি।
কালীবাড়ি,
কালীবাড়ি নাম সে সবাই চিনে, পুরো নাকায় সবাই চিনে কালীবাড়ি নাম হিসাবে। ওই 10 বছর বয়সে আমি একটু স্মোকিং মুসলমান, একটু বিড়ি সিগারেট দিকে জড়াই গেছি, ওই
বয়সে।
তো পাশের বাসায় পুরান, অনেক পুরান এলাকার ছেলেবেলা বসে বিড়ি সিগারেট খায়, তাই আমি ওদের সাথে খাই। তা আমি আর ওদের আর তো তার যখন পাওয়ার আছে, প্রভাবশালী ব্যক্তি, নিজের বাড়ি, তো আমি একটু বব খাড়েছি দুষ্ট যেহেতু, তো আমি সে জায়গায় ওদের সাথে বসে আড্ডা ফাটা দিতাম, বিড়ি সিগারেট খাইতাম। তো এক কথা দিবাদায় দেখি কি জানি একটা জগাজারিতে কয় চাবাড়ি বাইর করতে হইব। আমি কই চাবাড়ি লুকাস কিনলে গা, দেখলো পুলিশে মানে দরবার নিয়ে যাবো।
তখন আপনি চাপাতে কি জিনিস চেন?
চিনি, কারণ আমাদের ফ্যামিলিতে আমার আব্বু গরু ব্যবসা করতো মূলত। তো ছুরি চাবাড়ি তো আমার শীতানি থাকে, মানে মাথা তলি থাকে সবসময়, ছোটবেলা দেখে আসি, আর যখন বুঝবো তখন তো দেখছি এডি। তো হঠাৎ করে কি জানি একটা গেঞ্জাল হয়েছে, আমি আমার রুমের চাবাড়ি, আমার সবসময় ওই বয়সে আমার ব্যাগের চাবাড়ি ছিল, চাবাড়ি আমি ব্যাগে ধরে দিছি। ধর কি স্যার, এখন সবাই ডরাই গেছে গা, চাবাড়ি তখন পুলিশ ধরেন, পুলিশে কি এডি, তো আমার ঘরে এমনি পুরা থাকে, এদের কি হবার। দেশের সিস্টেম, ঢাকা সিস্টেম তো অনেক ডিফেন্ট, সেটা আমি জানতাম না। তো আর কি এভাবে একটু বাজেভাবে চলাফেরা আস্তে আস্তে মিশে গেলাম গা। তো এক বছর পর যেটা হয়, অ্যাকচুয়ালি যাদের সাথে চলতাম একটু বাই বাই লিঙ্ক হয়ে গেল গা। এই যাদের সাথে আটাটা দিই, ওদের একটু বড় ভাই আছে সিনিয়র, ওদের এক বেশ বড় ঢাকার শহরের মহল্লা টাকার যে এইটা বড় ভাই, তাদের বড়টা। তো এমনি আস্তে আস্তে অনেক সাথে চিন পরিচিত হইলাম।
আচ্ছা,
আর আমার একটু, আমার খুব একটু রেসপেক্ট করতাম মামার কারণে, যমকের বাইক না,
মামার মোটামুটি প্রভাব ছিল,
প্রভাব ছিল মামার কারণে, আমাকে খুব রেসপেক্ট করতো আর কি, একটু সাইড ডিসাইডটা বেশি করতো। তো ওদের সাথে এক বছর হয়ে গেছে, এক বছর হয়ে যাওয়ার পরে ওরে মারতাম, আর দেখতাম মারামারি ব্যাপারে দেখতাম অনেকে ভয় পেত। আমি ছোটবেলা থেকে 10 বছর বয়স থেকে কোনো ভয় ছিল না, আমি মারতাম যার না তারই মারতাম, ওই বয়সেই মারতাম। অ্যাকচুয়ালি আসছে বড়োর যে খারাপ, বড় মেয়েরা, বড় ভাইরা খারাপই করে, দুষ্ট ফিলিম করে, এলাকার যে রংবাজি মোমাস আর কি, এদের সাথে লিঙ্ক হইলো, জমকের বাইক না, ও তো এরকম। তো চলাফেরা এর ভিতরে আমাদের এক বড় ভাই, ওদের সাথেই অ্যারেস্ট হইলো, পুলিশ ধরে নিয়ে গেছে।
কাদের সাথে এটা?
এটা আমার যাদের সাথে চলি, ওদেরই বড় ভাই, সিনিয়র ভাই।
আচ্ছা, আপনি নামগুলো মেনশন করে যদি বলেন তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে অনেক বেশি।
না, অ্যাকচুয়ালি আমি ওদের নাম বলতে চাচ্ছি না, কারণ ওরা যদি এখন খুব ভদ্র আছে, যেমন কিছু কিছু এক্সাম্পল বলি, ফয়সাল টয়সাল, তারপরে
মানে আপনি যে নামগুলো বলতে চাচ্ছেন এই কারণে তারা এখন ভদ্র হয়ে গেছে, কোনো কারণেই তাদের সম্মান হানি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন?
না না, বিপদ, আমি বিপদ, আমার কখনোই, আই ডোন্ট কেয়ার, যদিও
তাদের সম্মান হানি হতে পারে সে কারণে আপনি বলতে চাচ্ছেন না, ঠিক আছে, সমস্যা নেই, বলুন।
পড়াশোনা এর ভিতরে
কোন এক ভাইকে অ্যারেস্ট করে নিয়ে,
অ্যারেস্ট পুলিশ নিয়ে গেছে, তো ওরে বাড়ি করতে হবে, টাকা লাগবে কত, 5,000 টাকা। তো টাকা তো কেউ কাছে নাই, তখন যে একটা মিল ছিল, বন্ধু বান্ধবের মিল ছিল না, চিন্তাই করতে হইব, চিন্তাই করে টাকা নিতে হইব।
এটা আপনার বয়স তখন কত? 10 বছর?
11 বছর।
11 বছর,
চিন্তাই করতে হইব। তো তখন বোম কি জিনিস সেটা আমি দেখতাম না, চিন্তাম না, ওদের কাছে সবই ছিল, যেহেতু বড় পার্সন।
এই গ্রুপের সাথে আপনি মিশছেন, এই গ্রুপে কতজন মেম্বার ছিল
আনুমানিক? মেম্বার বলতে গেলে মেম্বার তো এলাকার ভিতরে যত পলায়ন আছে সবাই, কিন্তু পার্সোনালি ছিল ৬-৭ জন।
এই ছয় সাত জনের কাছে কি ধরনের অস্ত্র থাকতো? চাপাতি তো থাকতো,
চাপাটি থাকতো, তারপরে বোম অ্যাভেলেবল, বোমটা
বোম মানে ওরা নিজেরাই বানাতো?
হ্যাঁ, নিজেগুলোই বানাইতো।
আচ্ছা,
তো তারপরে আমার পকেটে একটা বোম দিল দিনে দুপুরবেলা। আমি যারা নামটা পরিষ্কার বলি,
প্ল্যান কি ছিল আমরা যদি পরিষ্কার ভাবে জানি? আপনারা চিন্তাই করবেন সেটা বুঝতে পারছি, কিন্তু চিন্তায় কি করবেন, কোথায় করবেন, নিশ্চয়ই একটা প্ল্যান করে গিয়েছে।
প্ল্যান গেছে, প্ল্যান ছিল আমাদের যে আসিন গেটের পিছনে একটা নতুন রাস্তা আছে, নদীর পাড় দিয়ে বাইপাস রাস্তা হয়েছে, ওখান দিয়ে লোকজন চলে। ওই জায়গায় দুপুরবেলা বা ওদিকে কোনো পুলিশ থাকে না, বা পুলিশ থাকে রানিং এ, মানুষজন খুব কম, নতুন রাস্তা হবে, নতুন হয়েছে বাইপাস রাস্তা। তো সেখান থেকে সিন্দাই করতে যাবো আসিন গেটের পিছনে, জায়গাটার নাম যদি
আগে তো করেননি আপনি, ১১ বছর বয়স তো
না। আমি যদি দুষ্টু হয়ে যাবো কিন্তু চুরি বা সিন্দাই ডিম
করতে করেননি।
তো তারপরে গেলাম,
কয়জন গেলেন, কি ছিল ঘটনাটা?
৬ জন।
আচ্ছা,
ছজন গেলাম। তো আমার কাছে একটা বোম দিছে, আমার কাছে দুটা ছিল, আর এমনি ওদের কাছে তিনটা ছিল। তো আমার পকেটে ঝুলানো, পকেটের ভিতরে রাখা।
ভয় ছিল না আপনার যদি ফেটে যায় কোনো কারণে?
না, তখন তো বয়স একবারে স্লো, আর এটা যে এত বিকট জিনিস সেটা তো আর বুঝতে পারিনি তখন। তো তাহলে বুঝলো আমি দূরতামই না। তো পরে হইলো কি, গেলাম, যাওয়ার পরে আমরা যাওয়ার কিছুক্ষণ আগে ওই জায়গায় একটা সিনতে হয়েছে।
আচ্ছা আচ্ছা,
মানে আধা ঘন্টা আগে একটা সিনতে হয়েছে।
আচ্ছা,
তো সেই লোকের পায়ে কোপের দাগ আছে, টাকা নিয়ে আছে, মহিলা আছে, সেই লোক পুলিশ নিয়ে আসে ওই জায়গায়। আমি ফার্স্ট ওদের সাথে গেছি। তো পুলিশ দেখেই ওরা দৌড় দিছে, কারণ ওদেরকে চিনে, ধরবো ওদেরকে। এর ভিতরে পুলিশের দিকে দৌড়, দৌড়ার পরে আমার ওই সাথে ছিল রাজন, ও একটা বোম মারছে, পুলিশের সামনে দেওয়ার পরে। তো আমার কাছে দুটা ছিল, আমি একটা মেরে দিছি। মেরে দেওয়ার পরে তো আমি তো ঠিক ওদিকে পকেট সব চিনলো, আমি একটু থতমত খেয়ে গেছি। যেটা তো পকেট একটা ছিল আমার, তো ওটা আমার, আমি ওটা যদি বের করতাম তাহলে কিন্তু গুলি আমার সামনে আসতে পারতো না। তো দুই গুলির মাঝখানে পড়ে গেলাম, পড়ে গেছি গা
দুই গুলি। আচ্ছা,
মানে এপাশ দিয়ে এক গুলি, ওপাশ দিয়ে এক গুলি, মাঝখান দিয়ে আর এক কাছে যাওয়া যায়। তো আমি আমার এক ফ্রেন্ড একসাথে দৌড় দিছি, আর আমরা একজন সবাই রাস্তা চিন্তাই করে, অর্থ রাস্তা সবই চিনে ওয়ার্ল্ড কাপ করার জায়গায়, আমি তো ওয়ার্ল্ড কাপ করতে এতটা আমার ধ্যান নেই গা যে এখানে আসবে কি করতে। তো আমি তো এমনি নিজে আতঙ্ক, বোম ফোর্সে চিন্তা হয়েছে, পুলিশ পিছে লাগছে, আতঙ্ক হয়ে ফার্স্ট টাইম যেটা আর কি, সামনে চারিদিকে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় দিচ্ছে, হোল দৌড়ে গুলি করলো, পিছনে টাকা দিয়ে পুলিশ। তাদের ডানে একটা গেট আছে বাড়ির, গেট আমার ফ্রেন্ডটা কি করলো, গেটটা চিবাতে ঢুকে আছে গা। আমার পকেটে যে বোমটা না, বোমটা কি করছি, পকেট থেকে আসতে করে বালু ভিতরে ফেলাই দিচ্ছি।
আপনি?
হ্যাঁ, মানে ফাটানোর কোন চিন্তা, আমি যদি বোমটা দেখাতাম, মানুষ ভূমিকে নিতাম, তাহলে কিন্তু পুলিশ চলে যেত গা। পুলিশের জানার মানা আছে না, সেটা কিন্তু সেই কাজটা করিনি। তখন সাথে সাথে ধরলো, ধরার সাথে সাথে, আর প্রথম যে দুটা বোম ফাটানো হয়েছে তখন পুলিশের পোশাক নষ্ট হয়েছে আর কি, তাদের শরীরে লাগছে, পোশাক নষ্ট হয়েছে, তাদের তো মনে রাখছি চিন্তাই হলো, আবার তাদের গায়ে বোম মারলো, সেটা তো আমি মানিনি। দূরের সাথে সাথে ছিল আমার বাম পাটা এই জায়গায় দিয়ে রাইফেল পুরাতে বাজি দিচ্ছে, বাজি দেওয়ার পরে পাটা সাথে সাথে ভেঙে গেছে, সাথে সাথে পাটা ভেঙে যাওয়ার পরে তারপরে আর কি আমি ঠিক এখন যে মারতেছে আমি গায়ে লাগতেছে না, মানে শরীর গেছে স্টিল হয়া, মানে মারতেছে, এত মারতেছে, কত চিন্তা করছে আমি নিজে না,
ওইখানেই আপনাকে মারা,
ওইখানেই সাথে দূরেই তো পুলিশের একটা রাজিত আছে না, একে চিন্তা হয়েছে, তারপর তাদের পোশাক নষ্ট হয়েছে। তো তারপরে আমার ফ্রেন্ড আছে সবাই গ্রামে থাকতো,
আপনাকে তো ধরে সঙ্গে সঙ্গে থানাতে নিয়ে গেল?
না, থানা নেই না, তখন ওই জায়গায় আমাকে অনেক মারধর করছে,
ওইখানেই আপনাকে মারধর করছে,
মারধর করছে।
তারপর
আর এর ভিতরে কি হয়েছে, আবার আমি একটু পলিটিক্যাল ভাবে আমার এক নামটা বলি, যে তার মেরে ফেলেছে ফিরোজ আলম পিন্টু, পুরান ঢাকার। তো তার এক সঙ্গ, মানে সাঙ্গ ছিল আর কি, তার সাথে আবার চলাফেরা ছিল, মানে তার অফিসে যাওয়া আসা হইতো, তার নামও বলতে দেয় সার্দু ফারুক। সার্দু ফারুক তার সাথেও চলাফেরা, মানে একটা লুগিন ছিল তখনই, ছোট বা দুষ্টুমি করতাম অমুকের বাইক না, সেজন্য ওরাও রিসেপ্ট করতো, দুষ্টুমি ভেলাম করতো, সে তারও ভালোবাসতো, তার সাথে একটা আন্ডারগ্রাউন্ড চলতেছিল আমার সাথে। এর ভিতরে কি হলো, পাটা বেঙ্গালের সাথে সাথে বেঙ্গালার উপর অনেক মারধর করছে, আর গায়ে লাগতেছে না, ধরে থানায় নিয়ে গেলো শ্যামপুর থানে, তখন তো গেন্ডার থানাটা হয় না, পরে চালান দিল জেলখানায়। জেলখানায় যাওয়ার পরে নতুন জেলখানায় গেছি, তো ভালো কিছু বুঝি না, আর গ্রামের আমার আব্বু আম্মু তো সব থাক গ্রামে, সে খবর পাইলো, নানুর থেকে খবর পেলো, নানুর সাথে সাথে তারা সবাই আসা পড়ছে। আসার পরে আম্মু ওই সব তখন চিন্তা করলো যে না, ও তো ভালো হইলই না, পড়াশোনা ছেড়ে এলো, তো ও টাকা থাকলে এখন আরো খারাপ হয়ে যাবো, আমি টাকা থাকুম তাহলে আর খারাপই করতে পারবো না, আমার সময় থাকলে খারাপই করতে পারবো না।
আপনি তখন জেলে আছেন?
হ্যাঁ, এই জন্য আব্বুর প্রিপারেশন নিল যে দেশের সব চুকায় ডাকাইসা বলুন ডাকাইসা প্রয়োজনে রিক্সা দাম ছেলের কাছার কম কিছু করতে দিব না ছেলে তো খারাপ হয়ে যাবে এই বয়সে যদি অবস্থা হয় তার বয়স পুরো দিছে তারপরে জেলে নিল তো সকালবেলা রাত্রে আমদানিতে আপনার খিচুড়ি দিল খিচুড়ি খাইলাম খায়া কোন রকম আর কি যে কম্বল দিয়ে আমরা পাপস বানাই না সেটি বিছা দিল সেটি দিয়ে ঘুমানো কোন তো কিছু নাই আর আমি তো মারি খাই এমনি পাও বাংলা আমি তো এমনি ইঞ্জুরি ওই জায়গার ভিতরে সবচেয়ে জুনিয়ার আমি যত ক্রাইম যত আসেন ধরনের সবথেকে জুনিয়ার ছোট আমি তো আমার সেই জন্য সবাই রেখেছিল সবাই খুব আদর করতেছে খাবার
খাওয়া ভেঙে দিয়েছে ওই মুহূর্তে আপনার ট্রিটমেন্ট করছে না
হ্যাঁ ট্রিটমেন্ট চলতেছে
ঢাকা
মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করছিল করার পরে তারপর একটু সুস্থ হওয়ার পর চালান দিচ্ছে আর
চালান দিয়েছে কোথায় ছিলেন আপনি কোন জেলে ছিলেন
ঢাকা কেন্দ্রীয় কারাগার
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল আপনার সঙ্গে পরিবার দেখা করতে গেল কবে
দেখা করতে গেছে 15 দিন পরে
আপনি যে 11 বছরে জেলে গেলেন বা আপনি যে ধরনের কাজ করে আপনার নিজের তখন কেমন লাগছিল
নিজের কেমন লাগছিল অ্যাকচুয়ালি তখন তখনকার ফিলটা এখন বলতে পারতেছি না তখন কত বয়স কম ছিল ভালো লাগতেছিল
ভালো লাগতেছিল টেরর হয়ে গেলেন খারাপ চোখে দেখতেছে আপনার এটা ভালো লাগতেছিল
ভালো লাগতেছিল নামটা খাবার আসবে তো কজন করে গেল আসলো এই আর কি করে যাওয়া লাগে না করে যাওয়ার আগে জামিন দিয়ে দিছে বয়স কম
আপনি জামিন করালো কে
জামিন করছে আমার আম্মু
আপনার মা আপনার জামিন করালো
আর তখন বয়স কম 11 বছর কিশোর সেই জন্য দিয়ে দিছে জামিনটা যদিও এত শর্টকাট মামলা কেউ জামিন পায় না অনেকে জেলখানা ভিতরে অনেক প্রশাসনও যাদের সাথে কারণ সবাই
আপনার বর্তমান বয়স কত
আমার বর্তমান বয়স 27
আপনি 11 বছর বয়সের গল্প বলছেন তার মানে আজ থেকে 16 বছর আগের গল্প ওকে বলেন
তো
2000 সালের গল্প
হ্যাঁ 2000 সালে তো তারপরে 1 মাস 7 দিন পরে আমার জামিন হলো তো সবাই অবাক জেলখানায় কারা কারা করি করতো যারা আছে সবাই আমার চিনে জানে সব ওই জায়গায় সবচেয়ে জুনিয়ার আমি ছোটর ভিতরে তাও মামলা লইছি বড় মামলা যেটা নিয়ে বড়রা নিয়ে আসতে পারে না এই জন্য আমার প্রশাসন খুব রেসপেক্ট করে মানে জেল কারা কর্তৃপক্ষ আমার খুব আদর করে যে বাবু এদিকে আসো তুমি কেন এদিকে করো আবার তখনই ওই সময় কি করছে প্রশাসন তো আবার একটা হইলে তিনটা দিয়ে দেয় যেকোনো তখনই আমার নাম দিয়েছে হানিফ ওরফে বোমা হানিফ
ওই সময়টাতেই আপনার নাম হয়ে গেল হানিফ ওরফে বোমা হানিফ
বোমা হানিফ
আচ্ছা
তো ওই সময় থেকে প্রশাসনে কি করছে আমার আমলার এজাহারে নাম দিয়ে দিচ্ছে হানিফ ওরফে বোমা হানিফ তো জামিন করতে গেছে জামিন করতে এই নাম নিয়ে রাখবো হানিফ তো নাম বাবা মা যত হানিফ বলুক আর শাফিন বলুক সে নামে তো হইব না যেটা কারা করতে হবে লিখে দিছে প্রশাসন লিখে দিছে সেই ডকুমেন্টে আমার জামিন হইব তো যাই হোক জামিন হয়েছে তো যাই চিলাইতে আছে আমি ঘুমাই দিছি সকালবেলা ফাইল দিয়ে চিলাইতে আছে আমি আমার জামিন তো দেরি আছে বড় মামলা সবাই বলছে যে 2-4-6 মাস থাকো বা 1 বছর থাকো তারপর জামিন চিন্তা করো এর আগে জামিন চিন্তা করো তা আমিও নিঃস্বাধীন যদি 1 বছর আগে কোনো চিন্তা করে লাভ নাই তাতে শুধু শুধু ভালো ঘুম নষ্ট করে লাভ নাই খাই আর ঘুমাই এটি ভালো আছে
মিনিমাম 1 বছর
মিনিমাম 1 বছর আগে জামিন পাবো না তো যে 1 মাস 7 দিন তো আমি ঘুমাইতেছি আমার তো আসে বলে ও জানে আমার জামিন দিচ্ছে তো আমি ঘুমাই দিচ্ছি এর ভিতরে 11টা বাজে আমার টাইনে উঠেছি তখন তার জেলখানায় এখন যে মাইক আছে তখন মাইক ছিল না তখন হাইটে হাইটে দেখিয়ে বিচাইতো তখন 11টার সময় ডাইকা বিচ্ছে বুচ্ছে পরে খাতা জ্ঞান খাতা আর কি জেলখানা যে মানে মেন সবার খাতা যে নাম কোন কোন ওয়ার্ডে কোন লোক আছে খাতা বিছে বাইর করে পরে আমার এসে ধরে নিয়ে যায় তোমার জামিন দিচ্ছে চলো তো করেছি সারা সকাল বিছে একটু পাগল হয়েছে আর থাপ্পড় দিছে আমার থাপ্পড় দেওয়ার পর আমি কি করছি আমি গুড়া থাপ্পড় দিছি তো তোর জামিন তুই সাদা আসেন তুই আমার থাপ্পড় দিচ্ছি আমি তো তুই পাপি তোর সাদা হয়েছে তুই পাপি আমি তো পাপি না আমার তো পাপ আন্দোলন না হয়তো পাপ করে দিয়েছি পাপ তোমার গায়ে সাইনবোর্ড হয় না তুই পাপের পোশাক পরছ তুই আমার থাপ্পড় দিচ্ছি লিগা পরে এক কথা কথা পরে সবাই থামাচ্ছে পরে প্রশাসন কিছু আলাদা এরকম করছে লিগা এই বয়সে যদি পুলিশের গায়ে বোমা দেয় তারে আর যে কি বুঝোস না তোর মার বুঝি খানা দিতে কি করবি তুই যাক আয় বললাম তো আইসা নিয়ে গেল আইসা দেখি ফ্যামিলি সবাই ঢাকায় বাসায় এর ভিতরে কি হয়েছে আমার আব্বু আম্মু আব্বু আর সবাই গেটের সঙ্গে দাঁড়ায় দিছে আমি বেরে আমি কি আমার জামিন হইল না এমনি ছেড়ে দিতে আছে আমি বেরে করে দেখি না আমি কি করছি সোজা একা একা গেছি গা বাসায় এখন তো সন্ধ্যার সময় সন্ধ্যা হয়েছে তারা বসে দিছে জামা ছেলে ছাড়ে না যে ছেলে ছাড়ে না উকিলের কি 2 নম্বরই করলো কিনা উকিল টাকা দিছে জামিন নিছে এখন সারাদিনে বের হই না আমি কান্দে কান্দে বাসায় গেছে এই ভিতরে বাসা যায় আমিও বাসা যায় কি করছি গোসল মুসল করিয়া আমি গো বাসায় গোসল মুসল করিয়া আমি বলছি জামিন তো আসতেছি মানে এলাকাটা সবাই বেরিয়েছি সবার সাথে দেখা করে আহি একটা বাপ ওই বয়সে যেতে হয় আর কি, সবাই একটু নাম ডাক জেলে গেছে, আয় পড়ছি, আমি বের হয়ে গেছি ঘুরতে। তো এমনি আমি সুন্দর সময় কান্না তাইছে, কি চাপটা কান্দিন গেলি, কাহিনী বলছে না, কাহিনী বাসা এসে পড়ছে দুপুর বেলায়, কয় কোন দেখ দূর তোর আমি তোমার কাছে গেলাম, কয় না আপনি দেখে নাই বলে, আয় পড়ছে দেখ আত্মাত্মায় পড়ছে বলে, কয় কুই হলে কয় খায় দেয় একটু বাইরে আইতে আসে, আয় বই কুছে কাপড় বাইরে দিন, আপনার ওই বলার আটকে রাখতাম আমরা, আপনি পারেন আটকে রাখছে আমি ঘরম ঘুরতে গা, আপনি পেরে শোনা আপনি পারেন আটকে রাখতে আমি পারুন ঘুম নেই, আমি ছোটবেলা তেরো তার কথা হইতাম, খুব তেরা ছিল,
প্রচন্ড উশৃঙ্খল ছিলেন,
প্রচন্ড উশৃঙ্খল ছিলাম, আপনার ওই ছিল আটকে কি আমি
কাউকে ভয় পেতেন না, আপনার আব্বু আম্মু কাউকে ভয় পেতেন না,
কাউকে না,
ওনারা কি গায়ে হাত তুলতো আপনার?
এমন হয়েছে, হ্যাঁ এমন হয়েছে, আমার আব্বু আমাকে ছোটবেলায় পায়ের সাথে রশি বাইন্দা ঝুলাইছে গাছে, ঝুলাই বন্ধু পিড়েছে,
তারপরও আপনার ভিতরে কোনো ভয়ডর কাজ করেনি?
না।
এই ধরনের বাচ্চাদের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, সাইকোথেরাপির দরকার হয়। এদেরকে যত বেশি আপনি শাসন করেন না কেন কোনো কাজ হবে না, এদেরকে খুব সুন্দর করে বোঝানো, খুব 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 করে বোঝানো, মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, করে করে ধীরে 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 এদেরকে কন্ট্রোল করতে হয়। যাই হোক, সেটা হয়তো আমাদের সমাজ ব্যবস্থায় অনেকেই বোঝেন না এবং যে কারণে এই ধরনের হানিফের জন্ম হয় আমাদের সোসাইটিতে। আমি যেটা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি বললেন যে দুপুরবেলায় আসলেন আপনার মার সঙ্গে আপনার মামির কথা হচ্ছিল, তারপর
তারপরে রাত্রে আসি, আসার পরে কয় তুই বেরলি কোন দিন, আমি কথা এমনি ছেড়ে দিছে, তোর এমনি ছেড়ে দিছে, আমি তোর জামিন করেছি, তখন তার এত কিছু বুঝি নেই, আমি ছেড়ে দিছি, ভালো কথা, আমরা ঢাকায় বাসা নিছি, যে ওই বাসা ঢাকায় আমি থাকবো,
মানে পরিবার ঢাকায় চলে আসে,
ঢাকা চলে আসে, অলওয়েজ ফ্যামিলি সবাই ঢাকা চলে আসে,
কেন ঢাকায় চলে আসে,
আমার জন্য,
পুরো পরিবার ঢাকায় চলে আসে আপনার জন্য,
আমার জন্য, ছোট ভাই দুইটা ভাই মাদ্রাসায় পড়ে, তখন
সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে ঢাকায়,
না দুইটা ভাই মাদ্রাসায় পড়ে, ওরা মাদ্রাসায় ছিল, যে
আপনার বাপ তখন কি করতো,
আমার বাপ তখন ব্যবসা করতো,
বরিশালের
ব্যবসাটা চুকায় ঢাকায় এসে বসে, আমার জন্য ছোট ভাই ও তো মাদ্রাসায়, আর একটা একবার ছোট যেটা ও তো আম্মুর সাথে সাথে ছোট, আর ছোট বোন ও ছোট, আর বড় বোন তখন যদিও বড় বোনের বিয়ে হয়েছে, বড় বোন ঢাকায় থাকে, তার পজিশন ভালো, কারণ আমার যদিও আমার অ্যাকচুয়ালি সত্যতো আলেমের বলে জালেম, আমার ফ্যামিলি মেম্বার সবাই আলেম, আমার বড় বোন আমার বোন সে টাইটলাস মৌলানা, কারণ একটা পুরুষ মানুষ টাইটলাস মৌলানা নিতে পারে না, কিন্তু বোন মৌলানা, আমার ফ্যামিলি
আমরা পুরো পরিবার সবাই মোটামুটি দিনই এলএম এসব শিক্ষা গ্রহণ করেছে
সবাই, আমার বড় বোন তার বিয়ের পরও সে বারো বছর পড়াশোনা করছে, তার বাচ্চার বয়স তেরো বছর, তার বয়সে সে পড়াশোনা ছাড়ে নাই, সম্পূর্ণ কমপ্লিট না হওয়ার পর্যন্ত সে পড়াশোনা করছে।
ঠিক আছে, যেটা বলছিলেন আপনার পরিবার ঢাকায় আসলো, তারপর
ঢাকা আসার পরে তো আমি আবার এদিক সেদিক, এখন আমার সঙ্গটা আরো বেশি হয়েছে, তা ঢাকা আসলে আমার সঙ্গটা বেশি হয়ে গেছে, যেদিক থেকে না থাকি বাসায় তো আসতেই পারতেছি, বাসায় তো খাবার খাইতে গেছি, তো ওই যা জেলখানা তো আসছি, মানে এদিক সেদিক একটা নাম ডাক, খুব ভয় পায় একজন
বোমা হানিফ,
বোমা হানিফ খুব ভয় পায় বা খুব একটা রেসপেক্ট করে, আগের থেকে সম্মানটা বেশি করে, তো এক কথা দুই কথা ওই যে আপনার ফিরোজ আলম পিন্টু ভাইয়ের কথা বললাম, তো এক প্রকারে তার এক আর কি ছোট ভাই, তার সিন্ডিকেটার ফারুক সাল্লু ফারুক, তার সাথে এক প্রকারে যোগাযোগ কন্টাক্ট হয়, কন্টাক্ট হওয়ার পরে সে তার অফিসে তার কাছে নিয়ে যায়, তাও ভালোবাসে, তার সাথে যাই আসি, তার বাসা থাকি, খাই ঘুমাই, কারণ অস্ত্র ওপেন অস্ত্র কোমরে নিয়ে, তখন ওই বসে অস্ত্র কোমরে,
প্রথম কিভাবে পেলেন অস্ত্র,
ও তাদের কাছে তো সবকিছুই আছে, তো অস্ত্র দেখতাম দেখা ই করতাম খেলনা নাকি, পরে বলে যে এটা অমুক জায়গায় দিয়ে, ফোন দিলে আমার একজন দেয় না, এটা অমুক জায়গায় দিয়ে, ছোট ছিলাম ফ্রি ছিলাম, যেটা অমুক জায়গায় দিয়ে যেমন বড় ভাই লিঙ্গে গেছি ফিরোজ আলম পিন্টু, তার নাম শুনলে আমাদের পুরান ঢাকা ম্যাক্সিমাম মানুষই ভয় পায়,
তো কে ছিল সে ফিরোজ আলম পিন্টুটা, কে
সে অরিজিনালি সে একটা কিলার ছিল, কিলার বলতে গেলে
কন্ট্রাক্ট
কিলার বলতে গেলে উড়ন্ত রানিং উড়ন্ত কবুতর বা কাউয়া সেগুলি করে ফেলা দিতে পারতো, এত এম ছিল।
আচ্ছা কত সালের দিকে এটা?
এটা 2003-04 দিকে।
আচ্ছা ঠিক আছে শুনি, হ্যাঁ তারপর ওই ফিরোজ আলম পিন্টুর সঙ্গে আপনার যোগাযোগ ছিল?
যোগাযোগ ছিল ওই তার তার রেগিং এর একই তার গ্রুপের এক ছেলের সাথে, আমাকে খুব ভালো জানতো, তো এর ভিতরে কি হয়েছে, এর ভিতরে আমি এদিক সেদিক বোম বোম এমন কোন দিন নাই যে দুটা বোম না মারি, শুধুই মানে আওয়াজটা ভালো লাগে,
আওয়াজটা ভালো লাগে যেটা বোমা মারেন,
মানে যেমন হাঁটতেছি পকেটে মশলা, হাঁটতেছি বানায় ফেলাইছি, হাঁটার উপরেই
শিখলেন কিভাবে,
পাশে বানাইছে দেখছি বসে বসে, আমিও ট্রাই বসে দিচ্ছি।
ওকে, আমরা চার মিনিটের বিরতির একটা শব্দ পেয়েছি, ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে আর জি কিবরিয়াকে। এবং এই পর্যায়ে আপনাদেরকে একটি বিশেষ ঘোষণা দিতে চাই, একটি বিশেষ কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আর মাত্র কদিন পেরোলেই আমরা পবিত্র ঈদের আনন্দে মেতে উঠব সবাই, এবং এই ঈদের আনন্দকে সবার করে নেবার জন্য ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি সংগঠন একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। তারা দুটি বিশেষ পাঞ্জাবি বিক্রি করছে এবং এই দুটি পাঞ্জাবির সম্পূর্ণ লভ্যাংশ চলে যাবে অনাথ এবং এতিম শিশুদের জন্য, যাদের পড়াশোনার খরচ যোগাবে এই পাঞ্জাবি থেকে বিক্রিত অর্থ। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, দুটো পদ্ধতিতে আপনি কিনতে পারেন। একটি হচ্ছে সরাসরি বসুন্ধরা সিটিতে গিয়ে এবং আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। যারা অনলাইনের মাধ্যমে পাঞ্জাবিটি কিনতে চান, তাদের জন্য বলছি রকমারি.com থেকে আপনারা পাঞ্জাবিটি কিনতে পারেন মাত্র 1200 টাকা নামমাত্র মূল্যে। এবং রকমারি.com এর এই নাম্বারটিতে আপনারা ফোন দিলেই তারাই আপনাদেরকে বিস্তারিত বলবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297। এই নম্বরে ফোন দেবার পরে বললেই হবে ওয়ার্ক ফর হিউম্যানের কোন পাঞ্জাবিটি, এবং তারা আপনাকে বিস্তারিত বলবে, আপনি চাইলে ওখান থেকে পাঞ্জাবিটি কিনতে পারেন। আর যারা বসুন্ধরা সিটি থেকে কিনতে চান, তাদের জন্য বলছি ঠিকানাটি লেভেল ওয়ানের, আবারও বলছি বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে থেকে আপনি পাঞ্জাবিটি কিনতে পারেন। দোকান নাম্বার হচ্ছে 80/81A, স্ট্যান্ডার্ড কালেকশন হচ্ছে দোকানের নাম। এছাড়া খিলগাঁয়ের একটি দোকান থেকে আপনারা চাইলে কিনতে পারেন, দোকান নাম্বার 16/17 সিপাহীবাগ মসজিদ মার্কেট খিলগাঁও থেকেও আপনারা চাইলে এই পণ্যটি ক্রয় করতে পারেন। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo, Shobto Bolibo, Recharge Yourself.
চার মিনিট বিরতির পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আজকের এপিসোডটি খুবই সেন্সিটিভ একটি এপিসোড, এবং আজকে এই যে বোমা হানিফ আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এখানে আপনারা যে অনুষ্ঠানটি শুনবেন বা ওর যে কথোপকথন শুনবেন, সেখানে আমরা ফ্ল্যাশ না হয় এই জাতীয় বিভিন্ন রকমের শব্দ আমরা ব্যবহার করেছি, কিছু তথ্য আমরা গোপন করেছি, এটা আমাদের অনুষ্ঠানের স্বার্থেই। এবং যারা ওকে দেখতে চান স্পেশালি, তারা চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে আবারও ফিরতে চাই। ওকে হানিফ, আপনি বলছিলেন যে বোম মানানো আপনি শিখছেন, তারপর
এমন কোন দিন নাই যে আমার বোমা শব্দ না শুনলে আমার লাগতো না।
This is absolutely true, প্রিয় শ্রোতা। বিশেষ করে 11-12 বছর বয়সে যারা পিস্তল নিয়ে খেলাধুলো করে, অনেক বাচ্চাদেরকে আমরা দেখি গ্রামগঞ্জে পিস্তল নিয়ে খেলাধুলা করে এবং এক ধরনের শক্তি থাকে, ওই এইজটাতে সামহাও এই ধরনের জিনিসের প্রতি অন্যরকমের একটা অ্যাট্রাকশন গ্রো করে। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, ও জেনুইন জিনিস পেয়ে গেছে, যেটাতে আসলেই মানুষ হত্যা করা যায়, ওটাকেই ও খেলনার মতো করে ব্যবহার করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, বলুন তারপর।
হ্যাঁ, তো প্রতিদিন এমনিতেই ভালো লাগে যে মানলি তাও যায়, কত সুন্দর বিকট সব স্তব্ধ হয়ে যায়।
ভয় লাগতো না আপনার?
না, আমার কোন ভয় লাগতো না।
আচ্ছা,
আমার তো ভালো লাগতো। তো কি হয় এর ভিতরেই যে ফিজালম কিন্তু তারে হঠাৎ শুনি কালা বাহিনী, মানে র্যাব, র্যাব নাম তো ফার্স্টে এত আলোচিত হয় না, কালা বাহিনী যাইসে হামলা দিছে। তখন আমার কাছে দুইটা অস্ত্র, একটা হিসেবে আপনার 9, একটা হিসেবে 32।
32 মানে
পিস্তল
পিস্তল 32 আর 9 দুটোর মধ্যে পার্থক্য কি?
দুটোর মধ্যে পার্থক্য একটা হচ্ছে ম্যাগাজিন, একটা ম্যাগাজিন ছাড়া।
ম্যাগাজিন মানে 9mm টা হচ্ছে ম্যাগাজিন, আর 32 টা হচ্ছে ম্যাগাজিন ছাড়া,
মানে
চাকতিতে ঘোরে যেটা, ওটাতে কয়টা গুলি থাকে?
ছয়টা
গুলি থাকে। ওই দুটো আপনার কাছে তখন? ওকে,
দুটা আমার আবার ভাই দিছে, যেকোনো একটা দিছে, যেটা নিয়ে অফিসের দিকে যাও। তো অফিসের দিকে আসি, আসার পরে দেখি পুলিশ দিয়ে ব্যারিকেড দেওয়া, র্যাব কালা বাহিনী কিসে অফিসের দিকে দিচ্ছে।
রাইফেল
পিস্তল সব সাজানো থাকতো
ওই বাড়ির মধ্যে, সব সাজানো থাকতো।
কোন পোষণ কোন দেখতো না, ওসি শুদ্ধ চা খায় ফেলতো। হ্যাঁ, কারণ দলের প্রভাবশালী ক্ষমতা ছিল।
কোন দলের ছিলেন উনি? তার মানে উনি রাজনৈতিক দলের ছত্র ছায়া ছিলেন। ঠিক আছে, বলুন। তারপর
যে আমি অ্যাকচুয়ালি তার সহযোদ্ধা বলতে পারেন, মানে তার এমন একটা ছিল, সে একা চলতো সব জায়গায়, মানে একা একটা বাইক নিয়ে পথের মাঝখানে, তার ড্রেস অফ চেঞ্জ, বাইকও চেঞ্জ, মানে এখান থেকে বেরোছে কিছুটা আগে গেছে, সে ওই বাইক ওই জায়গায় পড়ে গেছে, আর একটা বাইক নিয়ে গেছে, মানে তার পার চলার পার্থক্য তারা। আর তার সাথে অস্ত্র সব তিনটা মানুষ, একা হ্যাংলা লাম্বা চূড়া, একা মানুষ চলতো, একা চলতো যেখানে দেখা, নিজের আপন বাইরেও বিশ্বাস করতো না, বাইরেও নিয়ে যেত না,
কাউরে বিশ্বাস করতো না,
নিজের মারপেট বাইরে বিশ্বাস করতো না, যেখানে দেখা যেত সাথে তিনটা অস্ত্র থাকতো অল টাইম। আর প্রশাসন বন্ধু দত্তি অর্থাৎ দলীয় প্রভাব ছিল, প্রশাসন ধরবো কি করতে?
ওকে,
তো যাই হোক, তো এর ওদিকে নিয়ে যাবো, তারপরে মোটরসাইকেল ছিল বাইরের মনে হয় 21-22টার উপরে, সেটি সব ট্রাকে বসছে, রুমে অনেক অস্ত্র ছিল, সব অস্ত্র মতো সব বাইরে বইরা, টাকাও পাইছে অনেক, সে টাকা সুদ্ধা লোকজন 10-12 জন লোক রুমে পাইছে, যেটি অফিসে সেটি নিয়ে। তখন আমি তো এখন ফারুক ভাইয়ের নাম্বার বলছি, তার খোঁজ করে পাওয়া যায় সবাই।
ফারুকটাকে
ওই ত্রিজলম বিন্দুর সিন্ডিকেটের লোক, আর কি তার হাইকমান, মানে কমান কমান সব সাইড সব দিকে রাখে।
পিন্টুর গ্রুপেই তো আপনি ছিলেন?
জি।
ওকে, তারপর?
তো তারপর থেকে ওখান থেকে সে তখন
তাকে ধরে নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, না তারা তো পাইনি, আর ফারুক ভাই এখন খোঁজখবর নাই, সবাই তখন শেষ না, সেও ফোন ফোন বন্ধ করে সেও হারাই গেছে। এখন আমি আমার কাছে দুটো অর্থ কি করবো? তো তারপরে যদি কোন চোর হয় বা কোন সমস্যা, এমনি কি আমার সামনে কেউ আসতে পারবেন, দাদা গুলি গুলিয়ে দিবো, কারণ দল ক্ষমতায় আছে, আর ভাই তো আছে, প্রশাসনিক ভাবে প্রশাসন র‍্যাব হয়তো ঝামেলা করতে পারে, কিন্তু পুলিশ কখনো ঝামেলা করবে না।
আচ্ছা, তো দল ক্ষমতায় থাকার পরেও তাকে ধরে নিয়ে যাচ্ছে কেন?
না না না, ওটা আপনার ধরে নিয়ে যাইতেছে না, ওটা র‍্যাব। র‍্যাব তো আপনার এমন ভাবে তৈরি করছে যে বাংলাদেশের বড় বড় মিয়া সব মেয়ে দেখা লাগবে, এরকম কিছু। যাই হোক, র‍্যাব পার্সন তারপরে সে হঠাৎ করে ভূমিকা নিল কি, ত্রিজলম পিন্টু, যে আমরা আর কি সবাই একটা পরামর্শ দিল, বুদ্ধি দিল যে আপনি আওয়াজ তো কদিন বাড়ি চলে যান, যেহেতু আপনার একবার হামলা পড়ে গেছে গা, কয় না আমি বাড়ি যাবো কি জন্য। এর ভিতরে ওই যে কোথাও না যায় ধরতে পারে, এখন ওই চিন্তা হয়েছে কি যে ও আমার নাইছে, গেমটা করতেছে সেই বাইরে ফেলানোর জন্য, কারণ ও এমন একটা জিনিস তখনকার, তার সাথে আইসা একসাথে বসে ড্রিঙ্কস করতো, তার এরকম প্রভাব ছিল। তো তারপরে সবাই বুদ্ধি দিল, কয় না আমার বাইক হয়েছে, কোনো সমস্যা নেই, সব তো ফেরত দিয়ে দিছে, আমার কোনো সমস্যা নেই গা। এই কথা বলার পরে এর ভিত্তে তারপর দিন সকালবেলায় শুনি যে তার মারে ফেলেছে,
তার দল ক্ষমতায় থাকা অবস্থায়,
কারণ এটা মারেছে, ওর বিরুদ্ধে মার্ডার মামলা অগণিত, আর যত মানুষ মারছে একা একা চলতো সব জায়গায় সিঙ্গেল ফার্ট।
পরদিন সকালবেলা আপনি শুনলেন যে আপনার গুরু বা আপনার ওস্তাদ, যাই বলি না কেন,
সে মারা গেছে, মারা গেছে তারে। তো মনে হলো তখন ওই বয়সে মনে হয়েছে যে আসবে না, ভেঙে মাথা ঘুরল যে এখন হান্তাম গুরুম কি দিয়ে, এখন কেমনি কি করা যায়। এই আস্তে 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 এদিকে আবার আমার কিছু চলাফেরা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল, ওরা ফ্যান্সির ব্যবসা করতো, আর ওই বাইরে ওখানেও ফ্যান্সির ব্যবসা ছিল, সেঞ্চুরি চলছিল তখন ব্যবসা নিজে করছি বুঝতাম কম বেশি, যদিও ছোটবেলা থেকে হয়তো দুষ্টু মেলে আমি করছি, হয়তো স্মোকিং সিগারেট খাইছি চা খাইছি কিন্তু কোনো বাজে নেশা যায়নি। যদি ফ্যান্সি রিস্ক ছিল, প্রভাব ছিল, পকেট ভরা টাকা ছিল, ফ্যান্সি কখনো খাইনি, কখনো নেশার ভিতরে কোনো গাজার ভিতরে যায়নি। তো তারপর হয়েছে আসছি, আসার পরে এখন যোগাযোগ করলাম, যোগাযোগ তো থাকা যাবে না, পুলিশ তো যেকোনো সময় ঝামেলা করতে পারে, কারণ এমনি যেহেতু নাম ব্যাকগ্রাউন্ডটা খারাপ আছে জুমা হানিফ, আর যেহেতু তার বাইরে একটা পাওয়া সত্য ছড়ায় ছিলাম তো, তাহলে সেটুকু আমার কম বেশি তো করছি, আর ওর মার্সি একটা নিজের একটা বয় আছে না, হালকা পারছে না, হালকা পাত্র একটু কি বড় হইতে শুরু করলাম, হালকা একটু বয় বৃত্তিও শুরু হয়েছে। তো চিন্তা করলাম না ওই জায়গাতে থাকলে আর কিছু করণ যাবো না, তাই দেখি শান্তিনগর যেগুলো বাড়ি দখল করে, প্রথম যদি বাড়িটা ভাড়া ছিল নিসি ভাড়া অ্যাডভান্স দিছি 1,00,000 টাকা, মাসে বাজার ভাড়া 50,000 টাকা, পুরো বাড়িটা পরে দখল করে নিছি।
আপনি
না তার বাইরের আন্ডারেই,
মানে কয়জন মিলে করলেন এটা?
তিনজন মিলে। তো ওই জায়গায় খুব ভালো চলতেছি, ই করতেছি, পলিটিক্যাল ভাবে আগাইতেছি। তো তখন আবার কি হয়েছে, মানে যে কোনো একটা মানে দলীয় দলীয় আপনার ওই যে ডিপ্লোমার ভিতরে একটা মিটিং চলতেছে, নতুন থানাটা যখন হয়েছে, পল্টন থানা নতুন হয়েছে, তখন তো সব ওই এরিয়া তো মতিঝিলা ছিল, এখন তো পল্টন মতিঝিল দুইটা হয়েছে। তো নতুন থানা হয়েছে, নতুন থানা কমিটি গঠন করতে আনন্দবাহিত চাইতেছে যে নতুন থানার সভাপতি আমি হম, আর মির্জা কালু ও হয়েছে মতিঝিল থানার সভাপতি, ও চাইতেছে এখন পল্টন থানার সভাপতি ওই হইব, মানে দুইটা থানার সভাপতি ওই থাকবে, সেটা কি হয়নি মানে না জানি। তারপরে কি হয়েছে আপনার আনন্দ সাবেন ডিপ্লোমা হোটেল ব্যবসা, তারপর ঢাকা কাবাব, এসব হোটেল তো খাও, যা খাও মানে খাও। আর ওখানে যত আবাসিক হোটেল ছিল সব হোটেল পেমেন্ট পাইতেছি, সবাই পাইতেছে, বাইরে পাইতেছে, যদি আমি পাইতেছিলাম না তখন আমি তো নতুন। তো তারপর হয়েছে
মিটিং এর কথা বলছি,
মিটিং এ ডিপ্লোমার ভিতরে দুটা লোক ছিল ওর টাইম বামার, তো ওরা অর্থ বের করতে লাগছিল, তো ওদের অর্থে খাওয়া যায় নিয়ে বেড়া এখান থেকে নাকি পুলিশ না করছে, ওর পুলিশ তো অগর চিনে, আর আমাদের এখানে পরে আমার দুটো কিছু পরে ইয়ে আনন্দ ভাই বলে আমার ছোট ভাই পরে নিয়ে যাবো, আমার নিয়ে যাবো, মানে ওদের ক্ষমতাটা ছিল জায়গায় শান্তিনগরের ভিতরে, ওত ক্ষমতা ছিল, তো নিয়ে যাবো ভালো। তো এমনিতে মন্ত্রী দাঁড়াইছে, আনন্দ মন্ত্রীর কাছে গেছে আনন্দ ভাই, যে ভাই এটা আমার ছোট ভাই আমার জন্যই করছে, পরে বলছে জ্বর ছাড়ো বিচার আমরা পাড়ি বুঝবো, এটা পাড়িগত সমস্যা, এখানে প্রশাসন দরকার নেই, যাও বেরাও, প্রশাসন দাঁড়িয়ে গেছে যে আমরা পাড়িগত বুঝবো, তো এটা সন্ধ্যার সময় বিচার পাড়ি বসে। তো পরে আমার বললো যে আনন্দ ভাই পরে সব শুনে আমার বলে যে যাই হোক কাজটা তুই যা করছিস, আমার আপন ভাই এরকম কাজ করতো না, বা তুই যেটা করছিস সেটা যদি চলতে পারবি যতদিন শান্তিনগর থাকবি, যদি বাইসে ততদিন এটা বিশেষ এই নাম দিয়ে চলতে পারবি, তোরে আমি সালাম দিব, তুই যেটা করছিস
ব্যাপক সাহসী কাজ,
হ্যাঁ ব্যাপক সাহসী কাজ, এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ওরা তো ত্রাস, ওদের সাথে সবসময় অর্থ থাকতো বা একটা পলিটিক্যাল ভাব ছিল, ওদেরকে শুদ্ধ আমি ফাঁপড় দিয়েছি, মারি দিয়েছি। আমার সাথে দুটা ফ্রেন্ড ছিল, আবার ছেলেবেলা থাকি আমার এলাকা ছোট ভাই দাদার বন্ধু বান্ধব অনেকে আছে, আমার সাথে দুটা জুটি ছিল, ওদের নামটাও বলি চায়না, মূলত নাম হচ্ছে সুজন আর সাইফুল। কিন্তু ছোটবেলা থেকে আমার যেটা আমার বেস্ট ফ্রেন্ড আর কি, আমার সাথে সঙ্গ যে কোনো ব্যাপারে ওকে চায়না বলি আমরা সবাই, মানে ছোট থেকে ফর্সা তো চেহারা গোলগাল, সেজন্য চায়না চায়না বলতো, সেজন্য ওকে চায়না নামে এখনো পুরান ঢাকায় সব সব জায়গায় ওকে চায়না নামে চিনে, সাইফুল বলে কেউ চিনে না। আর ও দুরন্ত আমার থেকে বেশি বলতে পারে নয়, কিন্তু পলিটিক্স জয় দিত না, ওরে দিবেন যা করতে বলবেন ওরে মারতে হইব, হ্যাঁ মারবে, মানে মারতে হইব মারতে হইব, ওনে গুলি করতে গুলি করতে হইব, কিন্তু কোন পলিটিক্যাল ভাবে মাথা খাড়াইব না। মানে আমার একটু আউদান বেশি,
মানে আপনি চিন্তা করতেন পলিটিক্যালি কিছু না কিছু প্রফিট পাওয়ার জন্য, কিন্তু ওর সেই জিনিসটা নাই,
ওর এটা দরকার নেই।
আচ্ছা, তো আপনার ফ্রেন্ড ছিল সে?
ও তো আমার সাথে ধরে কি করছে, ওর সাথে আমার সবসময় চাকু থাকতো, একটা গিয়ার ছিল, গিয়ার বাড়ি করে ফালানো শুরু করে দিয়েছে, যখন বুঝেছে ফালানোর সাকারে দুজন যখন বুঝেছে, যখন আমি ধরে ফেলেছি আমার ধরতেছে, তখন মানে আমি ও যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ আমার ওর সামনে যত বড় যে আসুক, যত পঞ্চাশটা বলে আসলো আমার গায়ে দিতে পারবো না, কেউ আমার গায়ে লাইক করতো। তো এইসব হওয়ার পরে পরে বলে, কারণ আমার দিয়ে তো সব এখন বলে ঠিক আছে সন্ধ্যা হয়েছে, কানে যা হয়েছে না হয়েছে ঠিক আছে, আনন্দ বাড়ির ভিতরে চাপাইছে জানন্দ কে, আনন্দ ছেলে উড়িয়েছে জুড়ে বসে, ওই কে আমরা এই জায়গার সব পাঁচ প্রকৃত বিটা সবই আমরা, ও কে? আনন্দ ভাই এসে বললো যে আনিফ যা হয়েছে না হয়েছে, তুই তো যা করছিস সেটা দিয়ে তো সারাদিন চলতে পারবি, তো তোর একটু ক্ষমা চেয়ে দেবো পারিবেশের ভিতরে, যে বলবি ভাই আপনি তারপরে চিন্তা এসে সমস্যা থাকবে না, তার পায়ে দলে আমার কোনো সমস্যা নেই, যদি তাতে আপনার ভালো হয়, আমি তো যা করে লেগেছি ওর পায়ে দলের সমস্যা কি, দুই দশ বারবার গেলে সমস্যা কি, আমার তো সবাই চিনবে, আমার ভিতরে প্রভাবটা কাজ করতেছে। তো গেলাম, যাওয়ার পরে এদিকে আসো, আসলাম তুমি আমাকে চিনো, আপনাকে চিনার প্রয়োজন মনে করিনি, আমি মনে করছি আপনার যে আমাদের কাজলা রিক্সা বানচাল করতেছেন, সেই জন্য আমি আপনাদের সাথে বেয়াদবি করছি, আমি মাপছি সরি, আমি মাপছি আমার ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি যদি জানতাম আপনার নাম শুনতাম তাহলে আমি মনে হয় এত দুঃসাহস আমার হইতো, সাহস বলো দুঃসাহস বলো না, সাহস করুন ঠিক আছে কিন্তু দুঃসাহস করতে রাজি না। তো যাই হোক, তারপরে মাপ মুখ চাওয়ার পরে ওদিকে এখন আবার আনন্দ বাইর আবার লাইন ছিল ইয়ের লগে সুব্রত সেভেন স্টার, এর যে আমার মেকিং ছিল সেভেন স্টার, তো সুব্রতার কাছে এই খবর গেছে জুল্লু ভাইয়ের কাছে, সেভেন স্টার যে পরিচালনা করে বাংলাদেশে জুল্লু ভাই, জুল্লু ভাই আবার আমার কাছে সবসময় আসে মালমুল খায়, আমার সাথে ভালো সম্পর্ক, তো সে শোনার পরে খবরটা গেছে কার কাছে, সুব্রতাও খুব ভালোবাসে আনন্দ ভাইরে, তো সুব্রতা বলছে যে আনন্দ ভাই আবার পর কাইন দিয়ে বলছে যে ভাই আমার কিন্তু অস্তিত্ব থাকবো না যদি হানিফের কিছু হয়, হানিফ কিন্তু আমার ভাই, আনন্দ ভাই হানিফ দাদাই বলতো সুব্রতারে, দাদা আমার কিচ্ছু থাকবো না, হানিফ কিন্তু আমার ভাই, যদি এদের কিছু গরমিল হয় কাঁদিয়ে দিচ্ছে আমার সামনে ফোন দেওয়া যে এদের যদি কিছু হয় তবে আমি শেষ, এক কাজ কারণ ডাক্তার বলেন আমি এই এলাকা ছেড়ে আমার এই যা আছে ব্যবসা বাণিজ্য বিজনেস সব ছেড়ে আমি চলে যাই, কয় না পরে ডাইরেক্ট অর্ডার দিয়ে দিছে সুব্রতা যেখানে পাবে ভাড়ান ছাড়া ওরে মারবা, যদি ওদেরকে হানি ফেলে চায় মাফ না চায় ওদেরকে মাফ না চায় ওদের বাইরে ফেলেবা, অর্ডার দিয়েছে পরে চায় গেছে, একটা দলের একটা মিল ছিল এগাছা গা। তো চলতেছি ভালোই, এরকম চলতে চলতে এক প্রকারে 2007 সাত পর্যন্ত খুব আর কোন প্রশাসনিক ঝামেলা করতেছি না, যা হওয়ার ওই একটাই দিয়েছিলাম, তো 2007 পর্যন্ত উঠতে
পারবো,
প্রচুর টাকা ইনকাম, প্রচুর টাকা আসতেছে আমার পকেটে প্রতিদিন, এমনও দিন গেছে ভাইয়া রাত্রে দেখছি যে আমার মাথার সামনে এবারে যে 1,00,000 টাকার উপরে, ওই যে হোটেল বিল দিছে, ওই জায়গায় বিল দিছে, ওই জায়গায় বিল দিছে, মানে পোলাবাইন যে আসে পোলাবাইন যে পালতেছি
দুই হাত দিয়া খরচ,
সকালে ঘুম থেকে উঠে দেখি মানে 5,000 টাকা আছে না, টাকা আছে 5,000 দিয়েছে, এখান থেকে আমাদের চোখে দিল দেওয়ার টাকা, তখন চতুর্দিকে আসতেছে, তখন রাখার আমি চিন্তা করছি আমি চিন্তা করছি এরকম প্রভাবটা আমার সারা জীবনই থাকবো, তখন বয়সে যেটা হয় টাকার কোন বিকল্প নেই, যেহেতু নিজের ফ্যান্সি ব্যবসা চলতেছে, একটা ফ্যান্সি ব্যবসাতে আমার লাভ হচ্ছে 200 টাকা, আসলে লাভ হচ্ছে 150 টাকায়, 50 টাকা কি না, আর পোলাবাইন ফ্রেন্ডসার পোলাবাইন ওরা সবাই আমার ভালোবাসি কি জন্য দূরে আসে, একটা নেতা ডাক দিলে 10টা পোলাবাইন আসে না, আমি ডাক দিলে 100 পোলাবাইন কি জন্য আসে, খালি ভালোবাসে না টাকা আসে, টাকা আসলে দেখা যায় ওদের আর আইসে গেছে গাড়ি ভাড়া তো আছি, সাথে আবার 1,000 টাকা খাওন তো খাই দিয়ে আছে, টাকা 7 টাকা ও দিয়ে দিছি, যে যে ব্যাপারে কর যে জন্য ব্যাপারে কর চল সমস্যা নেই, তো ভালো সাপোর্টও করছে হয়তো টাকার বিনিময়ে।
আচ্ছা,
তো এক পর্যায়ে কি হলো 2007 তত্ত্ব সরকার এসে বললো, এসে যাওয়ার পরে তত্ত্ব সরকার যখন আইলো শান্তিনগর চ্যালেঞ্জে নিজের নচুরেই আনন্দ ভাইয়ের অ্যারেস্ট নিয়ে গেল ডিবি, তো আনন্দ ভাইয়ের অ্যারেস্ট, তো আমি তো এখন বেহাল অবস্থা, এখন আমি কি করতে পারি, দল তো ক্ষমতার থেকে নাই তত্ত্ব সরকার, তো আমি চলে যাই এবার পুরান টাকা দিবি। পুরান টাকা কিন্তু আমার কন্টিনিউ যাওয়া আসা আছে, যদি আমি এলাকা থেকে যাই না সামনে আসার পরে হ্যাঁ যাই, যদিও বলছি পিছনে একটু কিছু বাকি দিয়ে আসি, সেটা এক প্রকার ভালো লাগা, তখনকার ভালোবাসা না সেটা ভালো লাগাই বলে। তখন এই ওই 11 বছর বয়সেই জেল থেকে বেরোনোর পরেই যখন ইতকারের দোকান দিলাম একটা এলাকাতে বন্ধু বান্ধব মিলে, ওখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়। একটা মেয়ের সাথে পরিচয় হয় কিরকম, যে একটা বাসা থেকে আইসা বলে যে আমার চারপাশ ইতকার বাসে নিয়ে যাবো, কি জন্য কাপড় দেখবো দেখে দিয়ে যাবো, কোটা পছন্দ হয় সেটা রাখবে। বলছে আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি, আপনি কোন বাসা থাকবেন? এই বাসায় যেখানে আড্ডা দিই সেই জায়গাতেই, যে বাসার সামনেই ওই অপোসিট বাসা, অপোসিট
মেয়েটার সঙ্গে আপনার পরিচয়।
হ্যাঁ, জিজ্ঞেস করলাম আপনার বাসা হয়ে যাবে, আপনার নাম তো? নামটা বলছে সুন্দর করে যে রিবা আক্তার মিতু।
মিতু, ওকে,
তো ঠিক আছে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পর ও
নিয়ে গেল, কি নিয়ে গেল?
ইতকাট, মানে ওর বড় বোন দেখবে, দেখে রাখবে,
ওকে,
বাসবে বাসার জন্য।
ইতকাটের কি ব্যবসা করতেন?
এই অল্প বয়সে যেটা হয় আর কি, সামনে ছোটখাটো দোকান দিয়ে দিয়েছি।
আচ্ছা,
তো ওই বয়সে যেটা হয় ফ্রেন্ড সার্কেল মিলে দোকান দিয়েছি, বসি, মানে একটা আড্ডা জায়গায় হইলো, বসার জায়গা হইলো, দোকানটা হইলো।
আচ্ছা,
তো হ্যাঁ নাম বলো। আর ওই সময় তো ওটা ভালোবাসা বলে না, ভালো লাগা। তো বলার পরে একটা হাসি দিয়ে গেল, বাস এখন ও ছাদে আইসা কি করবো, দেখবো চাকা তাকায় দেখবো, আর আমিও তাকায় দেখি। আমিও সকাল, আমি যে আমি ঘুমোতে 12টার আগে, সে সকাল 7টা বাজে, আমি যাই গেটের সামনে দাঁড়া থাকি, স্কুলে যাইবো, তখন মেয়ে পড়ে 3-তে,
ক্লাস 3 মেয়েকে ভালো লেগে গেল।
হ্যাঁ, ওই বয়সে যেটা হয়েছে, তা আমার বয়সে কি, আমার তো 11 বছর বয়স।
ক্লাস 3-তে মেয়ের পরে, আপনার বয়স তখন 11 বছর, তার মানে কি আপনি গল্পটা অনেক আগের গল্প বলছেন?
হ্যাঁ,
মানে যেটা গল্পটা আপনি পিছনে ফেলে এসেছেন এরকম একটা গল্প বলছেন। ওকে ওকে,
তো যে আমি ঘুমোতে উঠি না 12টায়,
এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, কেয়ারটেকার গভর্নমেন্টের কথা উনি ওই সময়টাতে বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ের গল্প, কিন্তু আমরা এটা একটু রিক্যাপ করে আমরা পেছনে চলে গিয়েছি এই গল্পের, আমরা আবার এখান থেকে শুরু করবো। তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনার পরিচিত একজনকে অ্যারেস্ট করেছে, সেখান থেকে আমরা আবার সামনের দিকে যাবো। হ্যাঁ বলুন, আপনি যেটা বলছিলেন যে
তো তারপরে কি হয়, একটু ভালো লাগছে, ওর সময় তো ভালোবাসা বলে না, ভালো লাগা, বয়স কম,
মেয়েটা সকালবেলা ঘুম থেকে ওঠেন মেয়েটাকে স্কুলে দেখার জন্য,
12টা 1টার আগে ঘুম থেকে উঠি না, সে আমি সকাল 7টা বাজে উঠে আসা দাঁড়া থাকি গেটের সামনে, যে স্কুল যাই ও সাড়ে সাত পিছিয়ে আছে, হঠাৎ স্কুল বন্ধ যাই, ও যদি একা যান স্কুলে, স্কুলে আরো 3 বোন যায়, খালতো বোন দুজন, ও একা, তিনজন যায়, তা ও তো সাথে সাথে পিছিয়ে পিছিয়ে যাই, আবার আসি, আসার সময় 11টার সময় আবার আসার সময় থাকি গেটের সামনে দাঁড়া থাকি, এরকম করতে করতে 3-4 বছর পার হইলো। তখন আবার শান্তিনগর থাকতেছি, কিন্তু শান্তিনগর থেকে আমি সকাল 6টা ঘুম থেকে উঠা বাইক নিয়ে চলে যাই, ওই বয়সে আমি বাইক চালাতে পারি, তো বাইক নিয়ে এসে পড়ি, এসে দেখা হয়ে গিয়া, এমন দিন গেছে বৃষ্টির দিন, বৃষ্টি হইতেছে, এক নজর একবার না দেখলে যাবো না, বাসা নিচে বৃষ্টি এসে দাঁড়ায় রয়েছি, একদিন একবার দেখতে হইব, কোনদিন স্কুলে মিস করছি, হয়তো কোনো কাজে যাবে স্কুল দেখতে পারি নাই, অন্য সময় এসে দেখতে হইব, আল্লাহ বাসায় গিয়ে হোক বা বাসার আশেপাশে গুললেই হোক, তেরকম করতে করতে ভালো ভালো ওটা ভালোবাসা ওটা ভালো লাগা, এখন যেটা বুঝতেছি, করতে করতে 2007 সালে এসে বললো, তো ওই মেয়েটাও জানে যে আমি ওকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, কিন্তু হয়তো মুখে বলা হয় না, কখনো ওর সাথে কোনো কথা হয় না, হ্যাঁ হয়েছে, কেমন আছেন, ভালো আছে, ও কেমন আছেন, ও আমাকে কখনো প্রপোজ করে না, আমি ওকে কখনো প্রপোজ করি নেই, কিন্তু আন্তরিক ভাবে জানে, আর ওই মেয়েটা অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারে না আমার জন্য, যে সম্পর্ক করবে, কারণ ওকে সবাই দেখে রাখে, আমি যদি এলাকা থাকি না, কিন্তু এলাকার ভিতরে 2-4-5টা ছোট ভাই বাদ আমার কাছে যায় আসে না, অনেক দেখে রাখে সুন্দর মতন, তো ও আউট কোনো ছেলের সাথে কথা বলবো সেটা বলার সুযোগ তো আর পায় না আমার জন্য।
ওকে,
তো আশা করি এসব এরকম আড্ডা পাড্ডা দিতেছি আবার এলাকায়, সেই পুরন জায়গাতে আবার গেন্ডারে ফিরে আসি, আড্ডা পাড্ডা দিতেছি, এর ভিত্তি যে কোনো একটা কিভাবে কিভাবে জানি খবর আসে যে বোম বানিয়ে দেবো 300।
এটা কি আপনার যে এটা বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়? তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা,
কিছু বোম বানানো লাগবে, তো ওর কোনো সাত লোক পাইতেছে না, তার ভিতরে ওই ওর বন্ধু সব বছর বন্ধু তো আমার চিনে, বড় বড় বন্ধু তো আমার চিনে, বলছে এই ব্যাপার, এটা কোন ব্যাপার হলো আমাদের হানিবে তো আড়ার বোম বানায়,
হানিবে তো হাটে এবং বোম বানায়।
হ্যাঁ, ওকে, না এমনও গেছে ভাইয়া, আমি হাঁটতেছি আমার সাথে অল টাইম বোম থাকতো, আমি রাত্রে ঘুমানোর সময় আমার সাথে বোম থাকতো, মানে সেটা হচ্ছে তাবিজ, মানুষ তাবিজ পরে না, তাবিজের ভিতরে কিছু না দিয়ে মশলা দিয়ে ঈদে আটকে ছিতাম, হাতে পায়ে গলায় এরকম তাবিজ থাকতো আমার কাছে,
কেন
যে কোনো সময় কোনো জায়গায় গেলে মারলে তো গুলির উত্তম বেশি আওয়াজ হয়, একটা গুলিতে কি শব্দ হয় তার থেকে বেশি শব্দ একটা তাবিজ ফুড়াই দিয়ে,
ওকে ওকে,
মানে কোমরে মাজায় হাতে, এখানে তো আর পুলিশ চেক করলে ধরতে পারবো না, তাবিজ অসুস্থ,
মানে এগুলো মিলায় সবকিছু মিলে ধামধুম করে বোম বানিয়ে ফেলতেন।
হ্যাঁ,
চিন্তা করুন কি অবস্থা,
তো কোন ব্যাপার, আমাদের হানিপ আছে না, বোমা আছে না, মানে হানিপ বোমা হানিপ তো আছে না, ওর কাছে ওরে কি ব্যাপার যায়,
ওরে বললি তো হয়,
কবরে বললি তো হয়, কবরে কি ব্যাপার যায়, অল্প আমার সম্পর্ক নাই, যদিও সে ভাইটা সিনিয়র, যদিও তাও আমার সাথে কখনো কথা বলার সাহস
হয়নি,
সুযোগ হয় না বা সাহস পায় না, বললো ঠিক আছে আমি মেকিং করে দিয়েছি, তো মেকিং করে দিল, দেওয়ার পরে যে এই ব্যাপার আমার এক বড় ভাই কেরানীগঞ্জে তাহিন ভাই, তো তার একটা সমস্যা চলছে, তার কিছু বোমানো লাগবে অর্ডার আছে। ঠিক আছে, কত কত 400 হইবে আনকে? ওকে ঠিক আছে,
400 বোম আপনি বানাই দিবেন।
হ্যাঁ
আচ্ছা, ওকে।
মানে 1 কেজি 2 কেজি মশলা, 2 কেজি মশলা।
কি মশলা?
মশলার ওইটা দুইটার কোন নাম নেই, দুইটার মশলার নামই সাদা আর লাল।
সাদা আর লাল, আচ্ছা।
এই দুটো নামই, এমনি ওইটার ব্যক্তিগত পার্সোনাল কোন নাম নেই।
নাম আছে হয়তো আপনি জানেন না?
না,
সাইন্টিফিক নাম আছে হয়তো আপনি জানেন
না। এটা আমাদের এই ডিপার্টমেন্টে মনে হয় না কেউ কাছে এটা নাম আছে।
না এক্স্যাক্টলি, আমি সেটা বলছি,
নাম আছে আপনার ওই যে আপনার বইলা বন্দুক বা গান পাউডার, ওইটার হয়তো মুখিক ভাবে বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটার আমাদের
আপনাদের কমিউনিটির সাদা লাল বলে সবাই চিনে, তাই তো? ওকে ঠিক আছে, বলেন। হ্যাঁ,
তো দুই বোধ দুইটা মশলা, একটা 2 কেজি, একটা 1 কেজি, মানে লালটা বেশি সাদা কম, মানে 2 কেজি লালের ভিতরে আধা কেজি সাদা দিলেও হয়। 1 কেজি ওভারফুল যে এটা ভালো হয়, মজবুত হয়, ড্যামেজ না হয়। তো এর ভিতরে এলাকায় ইসা অলরেডি ওই আবার সেই আগের মতন চলাফেরা করতেছি, দুষ্টা হিলাম করে যদি একটু ঠান্ডা মতন চলাফেরা করি, কিন্তু শর্মাটা তো আছে, কারণ শান্তিনগরে কি না কি সেটাও তো এলাকার ভিতরে সবাই জেনে গেছে। এলাকায় তো ছিলাম, কি সে তো সবার সামনেই, 3% দূরেও যে একটা প্রভাব ছিল। আর ওই সময় আমার একটা কি হয়েছে, যেমন যখন আমি শান্তিনগরে এসে মিশি, আমার একটা পারিস ছিল, আমার একটা ভাব ছিল, তখন প্রশ্ন আমার কিছু বলতে পারতো না, সাথে অসুস্থ থাকলো প্রজন পাহাড়ে নিয়ে যেতে পারে, কারণ তখন সত্য ছয় ছিল আমার পিছনে, তার হাত ছিল আরেকজন ঘোড়ার, সে আমার খুব ভালোবাসত। সেই সময় আমার টেলিটক্সিম যখন এক ফার্স্ট বাইরে, তখন সবের লোকের হাতে পড়ছে, সতের লোকের সরের লোকের টেলিটক্সিম দিছে, মার্কেটে আসে না, তখন আমার টেলিটক্সিম দিছে দুইটা, যে দুটো তোমায় আমি গিফট করলাম। ফোন আমার এমনি অনেক জিনিস গিফট করতো, সরকার যেটা আসতো আমার কাছে, মানে এটা একটা মন্ত্রীর কাছে বা টেম্পির কাছে, তখন টেলিটক্সিম পাই না, কিন্তু আমি পেয়েছি। তো যাই হোক, আসলাম, আসার পরে তোমার সেই যে মেয়েটা, তো ওইখানে আসে আর আড্ডা পাড্ডা দিই ওই মেয়েটার দিকে, আবার ঘুরি ঘুরি। তো এক প্রকারে ওর মার সাথে, মানে ওর খালতো বিনা বলে দিছে ওর মারে যে এই ব্যাপার, সে তো খুব ডিস্টার্ব করে,
মানে আপনি খুব ডিস্টার্ব করেন।
হ্যাঁ, স্কুলে যাওয়ার আসার পথে প্রতিদিন দেখে, ওদের বেশি দেখে অনেকেও না, এখন মেয়েদের খালতো বোন মেয়েদের মার কাছে বিশেষ, মেয়ের মা সে আমার সাথে যা খুশি তার ব্যবহার বিহেভ করছে, তো আমি কোনো উত্তর দিই নাই, শুধু মেয়ের মা, সেই জন্য মেয়ের মা সেই জন্য সেটা মনে করে কোনো উত্তরহীন দিনই, কোনো ই করে নেই, যা বলার বলছে, ছোট লোক মন যেটা মনছে সেটা আসে, যেটা মুখে আসছে সেটাই বলছে, আমি মাথা নিচে মনে করে আসা করছি।
পাঁচ মিনিটের বিরতি নেবার সময় হয়ে গেল, ছোট্ট একটি বিরতি নেব, ঠিক রাত 1টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যারা আজকের অতিথিকে দেখতে চান চলে আসবেন ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমার JBSB, ডর এবং হ্যালো ইট 920 এই তিনটি অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন, অ্যান্ড ইউ ক্যান কানেক্ট উইথ মি পার্সোনালি, আপনি আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারবেন, যারা এখানে আসতে চান JBSB তে তারা আমার সঙ্গে কানেক্ট হতে পারবেন ফেসবুকের মাধ্যমে। শর্ট ব্রেক, 5 মিনিট পর ঠিক রাত 1টায় আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত 1টা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছে বোমা হানিফ। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। বোমা হানিফ বা হানিফ যেটাই বলি না কেন, তারপর কি হলো শুনি আমরা।
তো তখন 13 ডিসেম্বর, আমার বক্সে 12 ডিসেম্বর, 13 ডিসেম্বরে যে ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে নিয়ে বসলাম যে ব্যাপার, 16 ডিসেম্বরে ওর আপোষে যদি বলবি, যদি আসে আসবে, যদি আমি তোর সামনে সামনে ওর লোকের কথা বলি না, আর যদিও আমাদের তখন 7 বছর চলতেছে অলরেডি দেখার ভিত্তি,
মানে শুধু দেখেই গিয়েছেন 7 বছর,
ও দেখে যেতেছে আমি দেখে যেতেছি, কিন্তু ওদের বাসায় একটা জিনিস পাঠাইতাম, সেটা নিত, আমি কোন সময় পানি বুন চাইলে সেটা পাঠাইতাম,
ভাড়াটিয়া ছিল,
ভাড়াটিয়া ছিল। তো 16 ডিসেম্বর তো 12 ডিসেম্বর আমার সাথে স্পষ্ট মনে আছে 2007 এই দিনটা মনে আছে, ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হয়েছি তো সেটা মনে আছে আমার বুকসে। 13 ডিসেম্বর সব সেন্সরগুলো যারা ব্যক্তিগত ওদেরকে দিয়ে শুনলাম যে মেয়েটা যে 16 ডিসেম্বরে একটা বাড়ি ঘরের দিকে সাজানো হইব, এলাকা সাজানো হইব, বোম বোম ফুটবো, পতাকা বন্ধ করবো, সেদিন যদি ও আমার সাথে আপোষে যায় তো গেল, না গেলে ওর জোর করে তুলে নিয়ে যাবো। এত ওদের ফ্যামিলি যদি থাকে তো কিভাবে সেটা তোরা বুঝবি, ওরে আমি নিয়ে যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আবার তোরা পারবি না? হ্যাঁ সব মেকিং হয়ে গেছে গা, যে 13 ডিসেম্বরে বিয়ে করবি, এদিকে আপনার ওই কাজই টাজি সব রেডি করা আছে,
16 ডিসেম্বরে বিয়ে করবেন।
মানে ওদিনকে বোম বোম ফুটালে কেউ বুঝবো না, কেউ মানি করবো না, এখানে তো গোলাগুলি কিসের বোম কিসের সেটা মানি করবে না, যে ওখানে বোম ফুটতে আসবে।
টার্গেট করেছেন 16 ডিসেম্বরে?
হ্যাঁ ডিসেম্বরে। 13 ডিসেম্বরে কি আমি গেলাম ওই জায়গায় বোম বানানোর জন্য,
13 ডিসেম্বরে গেলাম বোমা বানাতে, যে ওয়ার্ডারি বোম যেগুলো ছিল।
হ্যাঁ ওটা বানাতে গেছি। তো হয়েছে কি আমার বলছো অনেকবার যে হ্যামলেট ম্যামলেট করে, আমি বলছি না, মানে ইজি আমার কাছে। তো হয় কি আমি এবার বেশি পাকনা করে ফেলাইছি, মানে যদি মশলা দুটো একসাথে মিলে কিন্তু আপনার রিফিট যে বোম কাটা সেটি আলাদা থাকে, সেটি একসাথে মিশে না, একটু দিয়া যেমন এক পার্ট দিছি দিয়া ওটার হয়তো কাগজ বাগজ দিয়া।
কোথায় বানাচ্ছিলেন আপনারা এটা?
এটা কেরানীগঞ্জ।
কেরানীগঞ্জে কোথায়, কোন বিল্ডিং এ বা কি অবস্থা, কোন জায়গায়?
না ফাঁকা একটা জায়গায়,
ফাঁকা জায়গা,
একটা জায়গাটা ঘর আছে, ছোট মানুষ থাকে না, চুনগুচা মানে ট্যাকের মতন।
একাই বানাচ্ছিলেন আপনি নাকি সাথে কেউ ছিল?
সাথে এমনি তিনজন ছিল কিন্তু ওরা সাথে কাছে না,
মানে আপনি আপনার মতো করে কাজ
করেন।
এই যে ওয়ার্ডারটা আপনি নিলেন কত টাকার জন্য, কত টাকার বিনিময়ে?
টাকার জন্য না,
তাহলে
এটা জাস্ট একটা বড় ভাই সমস্যা, ও যদি সমস্যার সমাধান
কি কাজে ব্যবহার করবে এটা জানতেন? কি কাজে?
তার এন্ট্রি,
তাদের কাছে
এন্ট্রি বলুকের সাথে।
এই যে বোমাটা এটা যদি হাতে পড়ে বা আপনার কাছাকাছি কোথাও পড়ে, কারো গায়ের উপর পড়ে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না?
অবশ্যই।
ওকে ঠিক আছে, এগুলো জেনে জেনেই আপনি তাকে বানাচ্ছেন?
আচ্ছা। তো তো একটা একটা করে মানে পাড়ে পাড়ে বানাইতেছি, যে বাগ বাগ দিয়ে করে। তো বাগু করে বানাতে সময় লাগে, আর একসাথে সব মিশে নিলে তাতে সময় লাগবে না, বরুমার পেঁচামু বরুমার পেঁচামু। তো আমি এই ব্যাপারে বেশি করছি, কারণ বোম একসাথে সব মিশে বানানো যায় না, মশলা মিশে ঠিক আছে কিন্তু তার সাথে বোম কাটা বা রিফিট রিহ্যাক্স একসাথে দেওয়া যাবে না। তো আমি কি করছি, পাড়ে পাড়ে না দিয়া পাড়ে পাড়ে এক দেড়শো বানাইছি। আমি কোন রাত্র অনেক বাজে শীতের দিন, আমি কি করছি রিফিট সব ডালিয়া দিচ্ছি, ডালিয়া একলগে কি আমি তো যাতা খেলে তো ফুটবো, বাস যাতা খায় ফেটে গেছে। আমি চোখে দেখি সাথে সাথেই একটি এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা সিরা মানে এইটা এই রক্ত হয়ে যাচ্ছে খালি।
আপনার হাতে আঙ্গুল দেখতে পাচ্ছি ডান পাশে? হ্যাঁ
যে দুই হাত, হাত তো গেছেই, চেহারা এই চেহারা এটা যদি পরে ঠিক হয়েছে,
ঝলসে গেছে আর কি,
মানে সব
চোখে আর কিছু দেখেন,
বামুরি কিছুই নেই,
মুহূর্তের মধ্যে,
মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে স্তব্ধ কানে মানে কান্নার থমকে গেছে গা। তো চিল্লাইতে আছে শীতের দিন, এখন এর ভিতরে আশেপাশে যারা যারা নিয়ে গেছে তারা আইসে, এখন কি করে একেবারে হসপিটাল পাঠা, পরে দেখা যাবে কি মনে হইব। তো হসপিটাল পাঠা, তো আমার বলে হসপিটাল না, আমি চিনা হসপিটাল যাবো না, আমি বাসা যাবো। আমার কনফিউজ ছিল যে বাসায় আইলে ওরা কি করবো, হসপিটাল নিলে পুলিশ জামালে হইব, কেউ সামনে যাবো না, আর ওরা রিক্সা ওরা সিঞ্জু দিয়েছে কয়েকটা হসপিটালে নামা দিস, এখন রিক্সা ঠিক করতেছে, রিক্সাওয়ালার ভাড়া দিতেছে সিনজিয়ালে যে ঢাকা মেডিকেল রেগুলেশন নিয়ে যাও। তখন এখন তুই কেউ ব্যবস্থা করবি, সরকারি লোকজন যে পর্যন্ত ব্যবস্থা করবো, আমি না যেহেতু আমার পাশে কেউ নাই, কারণ এখন আমার কেউ নিয়ে আসতে হচ্ছে না,
সাহস পাচ্ছে
না যে এটা কি জব দিব, কেমনি গেছে, কি হয়েছে না হয়েছে, এখন কেটটা কে চেনে, কেউ আসতেছে না। আর আমার সাথে যে ছিল যে নিয়ে গেছে ও অজ্ঞান, ওরও শরীরে যদি তেমন ক্ষতি হয় না কিন্তু ও দুয়া মুয়া যাও নেই, আমার তো খবর করতে গে। তো আমি বলছি রিক্সাওয়ালার বলছি ভাই তুমি হাসপাতাল না গিয়ে তুমি, আমি কথা বলতে পারতেছি এরকম স্ট্রং, যে তুমি বাসার দিকে যাও, কই ফরিদাবাদ দিকে যাও। তো ফরিদাবাদ দিকে গেছে বাসার সামনে ব্রেক করছে, ব্রেক করার পরে এখন সারাদিন বিকাল রাত্র বাসে গিয়ে গল্প করি, জিজ্ঞেস করতেছে যে সুলতান কাকা যে কে এটা, সুলতান কাকা আমি হানিফ, আমি শাহিনের ভাই,
চিনতে পারতেছে
না, আমি শাহিনের ভাই, ওইদিকে কিন্তু আমার আমার ভাই জায়গায় দাঁড়ানো বড় ভাই, সেও চিনতে পারতেছে না। আমার আম্মু হয়েছে, আমার আম্মু আমার সাত দেখে আমার হানিফে, আমি কি মা আমি হানিফ, এই আমার গুলো অজ্ঞান হয়েছে, অজ্ঞান হওয়ার পরে করতে করি বলতে পারবো না, 3 মাস পরে জ্ঞান হচ্ছে,
3 মাস
কমাইছিলাম 3 মাস,
গুডনেস,
3 মাসেই কমাইছিলাম।
3 মাস কমাইছিলেন আপনি?
3 মাস পরে দেখতেছি যে
সেন্স ফেরার পরে কি হয়েছে মনে আছে?
হ্যাঁ, সেন্স ফেরার পরে মনে আছে, আমি চোখে দেখতেছি না, দু চোখের এক চোখে দেখতেছি না, আর আমার চোখটা যে সমস্যা সেটাও বুঝতে পারতেছি না। তখন তো চোখে দেখি না, বুঝুন করতে গেল দু চোখের এক চোখে দেখি না, তখন একটু বুঝি যে আমার সামনে একটা লাইট জ্বালা রাখলে বুঝি যে কিছু নিবু নিবু আলো। তা হয়তো বলছে ডাক্তার বলছে চোখে ছানি পড়ছে বা এই সেই বোমায় ঠিক হয়ে দেবো, আর এই চোখটা তখন সমস্যা দেখা যায় না বা দেখা দিত বুঝতেই পারতেছে না, আমি যদি চোখে দেখি না।
ডান চোখটা?
ডান চোখটা। তো ঠিক হইতেছি। তো আস্তে আস্তে 1 মাসের মাথায় দেখতেছি আমার এই চোখটা ছোট হয়ে যেতেছে, কিন্তু এটাতে দেখতেছি কিন্তু জানসা
বাম চোখে দেখতেছি ডানটা ছোট হয়ে যাচ্ছে,
ছোট হয়ে যেতেছে, কিন্তু এটা যে সমস্যা সেটা তো বুঝতে পারছেন যে এটা সমস্যা হয়ে যায়। আচ্ছা ছোট হয়ে যায় মানে পানি আস্তে আস্তে পড়তেছে, ডিক হয়ে গেছে, তো আস্তে আস্তে ছোট হয়ে যায়। পরে ডাক্তার কাছে এলাম যে এই চোখটা আপনার ডিক হয়ে গেছে আগেই, আমি তো তখন বুঝতে পারিনি। বিয়ের সেটা তো আর এখন না, আমার ধন্দায় আমি আছি, আমি বাঁচি না মরি তাই তো ঠিক নেই।
বিয়ে তো অনেক পরের ব্যাপার,
বিয়ে তো অনেক পরের ব্যাপার, আর আমার তখনও হাত মধ্যে টিস্যু হয় না, চেহারা তো সাদা হয়ে গেছে, এরকম স্বাভাবিক না, সাদা হয়ে গেছে, আমার সামনে একটা মানুষ যেতে খুব ভয় পায়, বিকট
চেহারা দেখলে ভয়,
পামরি নাই পাপড়ি নাই বিকট। তো তারপরে হয় কি, তো খোঁজ নেই ওর, তারপর ওই অবস্থা মরি মরি খুদে দাঁড়িয়ে ছাড়ি
মিতুর,
হ্যাঁ মিতুর খবর নিতেছি যে ওর কি অবস্থা। তো বলে হ্যাঁ ভালোই তো আছে। তো এমনিতে পুরোনাকে গুড্ডুরানের একটা বড় মেলা, সেটা জানেনি, সাকরাইন। তো সাকরাইন দিনকে আমি আসি ছাদা ইসা, এখন চুপচাপ বসছি, আমার দূরে এক ট্রেন ধরে এসে আমি কিছু না দেখলে ঘুরি, আমি ঘুরে ঘুরিতে না পারি, যা বসতে পারলাম তোর সাথে যদি আমি ঘুরে ঘুরেতাম ঘুরতে না পারি।
ওই সময়টাতে আপনার বন্ধু বান্ধব যারা, যাদের জন্য আপনি এত বড় ক্ষতিগ্রস্ত হলেন, তারা খোঁজ খবর নেয়নি?
কোনো খোঁজ খবরই নেই গা, ও তো বয়স শেষ, যার সাথে গেছি যার সাথে গেছি ও তো এমনি এলাকায় আসে না, ছয় মাসে ভিত্তে দুটো যদি আমার লগের প্রমাণ পায় দুটো যদি জেনে ফেলে, যদি জেনারেল দর মারে ফেলাইবো, বিশেষ করে কেউ লাগবে না, যদি আমার লগের সাথে যে ফ্রেন্ড চায় না ও যদি শুনে, আজ যখন জানার জন্য ও কাহিনীটা করতে গেছে। তো সেখানে ঘুরে তো ছাদে যাবো, ছাদে যাওয়ার পরে যে তোরা ঘুরে আমি তো বসে দেখতে পারলাম, তখন আমি কিছু দেখি মানে আমার আপনার সামনে, আমার তার সামনে আমি বসে রেছি না, আর থেকে আমি দেখতেছি কিন্তু মানুষটাকে সেটা বলতে পারতেছি না, চেয়ার অনুভব করতে পারতেছি কিন্তু মানুষকে সেটা বুঝতে পারতেছি না। তবে দিন যত যেতেছে অত ওষুধ ব্যবহার করতেছে, আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে আর কি, স্টিল ক্লিয়ার দিকে আসতেছি। তো এক পর্যায়ে ওকেও দেখলাম, আর এতে ওদের বাসায় তো সব জায়গায় খবর হয়ে গেছে, শ্রদ্ধে গেছে, আমি ব্যাপার কি আমার নাই, হঠাৎ করে বোমা অ্যাক্সিডেন্ট সবাই শুনছে, তো ওরাও বাসার অনেক লোকজন দেখতে আসে, ও দেখতে আসছে সাথে, আমি সাদা আইসি, সাদা আসছি, তো পুরো এলাকার যত মানুষজন আছে সব তো দেখতে আসে বলছে, কারণ আমার তো সবাই নাম ডাক সবাই চিনছে বা সবাই চিনে, একটা অ্যাক্সিডেন্ট একটা মহলার ছেলে দেখতে আসবেই। তো এখন গুরুরাম থেকে সবাই আমার দেখতে আসতেছে, আমার কাছে আসতেছে, তো আমার সামনে আসছে, আসার পরে আমি দেখলাম, দেখার পরে আমার মুখটা যদি আমি খুলি না, কাল চশমা পড়ছি, তখন সানগ্লাস লাগানো চোখে, কারণ যদি একটা চোখ ছুটে আসছে, কালো সানগ্লাস লাগানো, তো মুখটা একটু রাখা মাস্কের মতন। তো বলে যে আমার এক ফ্রেন্ড বলতেছে ও তোর সামনে আছে, তো শুধু এত বলছি যে ভালো আছেন কিনা, আপনি করে বলছি যে ভালো আছেন, হ্যাঁ ভালো আছে, আপনি শরীরে খেলেন রাখেন আগে গাছে, ঠিক আছে। তো এর ভিতরে কিছু দুদিন পরে আবার ওই অবস্থায়, এখন অসুস্থ, আমার হাতের পাও গাও গাও কিছু শুকায় নাই, ওই অবস্থায় এক ছেলেকে মারতেছে।
কোন ছেলে? এই ছেলেকে আপনি এলাকার ছেলেকে?
এলাকার ছেলে, আরেক ছেলেকে মারতেছে, মানে এলাকার দুজনেই এলাকারই, একজনকে মারতেছে আরেকজন, মারতে মারতে আইসা পড়ছে কই আমার গার উপরে, আমি রোড দেওয়া রাস্তা দিয়ে যেতেছি ঘুমুর থেকে উঠে হাঁটতে হাঁটতে, আইসা পড়ছে আমার গার উপরে, গার উপরে পড়ার পরেই তো আমি বলে কি রে কো ভাই দেখেন আমার মারে, ওটা ছোট ভাই যেটা ই করে কে মারে হয়, আমি কি করার মাস্ক লিখা ভালো করে কথা বলবি, যে মানুষ নিয়ে আমার সামনে কথা বলার, আমার সামনে মানে আমার সেবাদেক সামনে আমার সেবাদেক লোক পলাইছে, সে মানুষ বলে কথা বলে তোর মারমু। তো তারপরে সাথে সাথে কথা শুনে আমার ওই পাশে আবার কি স্টাম্প বানায়, বল খেলার স্টাম্প আছে না, স্টাম্প বানায়, স্টাম্প মানে ওইদিকে রোল রাখা, রোল নিয়ে বাড়ি শুরু করছে, বাড়ি শুরু করছে, যে তোর এত বড় সাহস হলি কি বলো, মরে কি মরে গেছি গা। মারার পরে এর ভিতরে শ্যামপুর থানার পুলিশ পিছন দিয়ে আসছে, আমি পিছন দিয়ে আমি তার চোখে ঠিক দেখি না, পিছন দিয়ে লাঠি যান ধরছে, লাঠি ছাড়
বিরতির সময় আরো একবার আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। চার মিনিট পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এবং এই পর্যায়ে আপনাদেরকে একটি বিশেষ ঘোষণা দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আর মাত্র কদিন পেরোলেই আমরা পবিত্র ঈদের আনন্দে মেতে উঠব সবাই, এবং এই ঈদের আনন্দকে সবার করে নেবার জন্য ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি সংগঠন একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। তারা দুটি বিশেষ পাঞ্জাবি বিক্রি করছে এবং এই দুটি পাঞ্জাবির সম্পূর্ণ লভ্যাংশ চলে যাবে অনাথ এবং এতিম শিশুদের জন্য, যাদের পড়াশোনার খরচ চোকাবে এই পাঞ্জাবি থেকে বিক্রিত অর্থ। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, দুটো পদ্ধতিতে আপনি কিনতে পারেন। একটি হচ্ছে সরাসরি বসুন্ধরা সিটিতে গিয়ে এবং আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। যারা অনলাইনের মাধ্যমে পাঞ্জাবিটি কিনতে চান তাদের জন্য বলছি, রকমারি.com থেকে আপনারা পাঞ্জাবিটি কিনতে পারেন মাত্র 1200 টাকা নামমাত্র মূল্যে, এবং রকমারি.com এর এই নাম্বারটিতে আপনারা ফোন দিলেই তারাই আপনাদেরকে বিস্তারিত বলবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297। আর যারা বসুন্ধরা সিটি থেকে কিনতে চান তাদের জন্য বলছি ঠিকানাটি, বসুন্ধরা সিটির লেভেল 1 এ থেকে আপনি পাঞ্জাবিটি কিনতে পারেন। দোকান নাম্বার হচ্ছে 80/81/A, স্ট্যান্ডার্ড কালেকশন হচ্ছে দোকানের নাম। এছাড়া এক দোকান নাম্বার 16/17 সিপাহীবাগ মসজিদ মার্কেট খিলগাঁও থেকেও আপনারা চাইলে এই পণ্যটি ক্রয় করতে পারেন। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছে বোমা হানিফ বা বুম নামে যাকে পুরো এলাকায় চেনে। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। ওকে হানিফ, তারপর
আমি বাসা থেকে বেরোয় ওই ঈদের দিন, সেজন্য মুচুরি গেলাম যে একটু আনন্দ আনন্দ করুন পুরানোর সাথে, তো হয়তো একটু সমস্যা দেখিয়েছে, যাই গিয়ে যে আমি বসে গান শুনতেছি। এরপরেই আট দশজন পুরো দূরে আইসে, 30-40 জন উঠেছে। ওরা তো এক গ্রুপ আছে, ওরা তো এক ব্যাস না, ওরা ফ্রেন্ডস অনেক ব্যাস, উড়ে উড়ে আইসে যে পাইছি হানিফ রে বুমানি রে পাইছি। আইসা আমার গা হাত তুলবে এরকম অবস্থা, মানে আইসে পুরো গিলে ধরছে। এমনি আমার এক ফ্রেন্ড আছে জুয়েল, ও আর কেউ তো জানি দেখছে দূরে, হয়তো বাসলে একলা রুলে বাইরে শুরু করে সবাই শহর এন থেকে আমার মারবো বা গুসা দুটা দিয়ে ফেলেছে পোলাবেন, তো উল্লাগুলো তো কেউ রেখে ছাড়ে না। ছোটবেলা আমার গায়ে হাত তুলিয়ে ফেলেছে। এর ভিতরে কোথেকে আমি এখনো আজ পর্যন্ত মনে হয় না বা আমার চিনি মনে হয় না, কোথেকে দুটা না তিনটা মেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আমার জড়া ধরে রাখছে, আমার গায়ে হাত দিতে জানে।
আচ্ছা,
তো আমার ছুরি দাব আমার চাকু দাব পা দিতে রাখছিল, কিন্তু সেটাও
যেহেতু
জায়গায় ঘটনাস্থলে আসা ই আছে,
প্রমাণ আছে,
প্রমাণ আছে, রুগী আছে,
মানে কাজ করলো চায়না, কিন্তু দোষ হলো আপনার,
দোষ হলো আমার।
আচ্ছা,
যে আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড সবাই জানে যে আমার জন্য, কারণ আমি গেছি 5 মিনিট হয়, এর ভিতরে এসে বসে এসে এই করছে, তাই আমি নিউজটা দিছি, তো আর আমি করছি, ওদের ডাইরেক্ট স্টেট ফর কথা আমি করছি, আমি করাইছি, তো মিস আন্ডারস্ট্যান্ডিং ওদের সাথে আছে, আমার সাথে তো নাই। ওরা মনে করছে মিস আন্ডারস্ট্যান্ডিং ওদের, এটাই যে ওদের শুধু বলে মন পারে না, এটাই যে এসে এটা, তো কি হলো ধরে নিয়ে গেল বাস আবার জেল। তো জেলে যাওয়ার পরে এখন ফ্যামিলিও একটু অতিষ্ঠ হয়ে গেছে গা, যে এই হইলো ঢাকা এলামর জন্য একটু ভালো থাকার জন্য এটা করে ওইটা করে। দুদিন পর পর তো বিচার আসে, সে বিচার তো প্রতিদিন তো বিচার দুচার 10টা আমার নামে আসে, তো বিচার তার করতে পারে না, আমার তো বিচিয়ে মানে বিচার করে করতে গেল মাসে মাসে একদিন থাকলে যাই না যাই না, তারও একটু আমার প্রতি রাগ হয়ে গেল গা, যে আঙ্কুর সুস্থ না, এখন তুই আর গাও ফাও শুকায় নাই, এর ভিতরে পোলাবেন মারি যায় মানে আমি সেটা কুবাই, আরো বিশ্বাস করছে
মানে ফ্যামিলির লোকজন,
ফ্যামিলির লোকজন বিশ্বাস না ও ভালো হইব না, তারা আর শিক্ষা দিই তোর ছাড়াবো না, রাগ জিততে হয়ে গেল গা, যে এতদিন অন্যায় করছি তখন আমার সাপোর্ট দিছে বা তখন আমার সব দেখছে, আর এবার আমি কিছু জানি না, এবার শুধু শুধু আমার খারাপ করে থাকবে না, অভিমান করে ঠিক আছে আমিও তোর সাথে দেখা করবো না, এরকম করে ঢাকা থেকে চলে আসি কাশিমপুর কিন্তু কারাগারে।
ওকে,
মানে নিজেই ছেকে দেওয়াবেই তা না, যেহেতু ঢাকায় থাকতে ফ্যামিলির লোকজন দেখা করে না, তো দূরে চলে যাই, দূরে এসে একটু আরামে থাকুন, তো 1.5 বছর পরে কীর্তনে কি এরকম মন হয়েছে আবার জামিন করছে আমার,
1.5 বছর পর
18 মাস পরে।
ওকে,
18 মাস পর জামিন করছে, জামিন করার পরে বের হয়েছি, বের হয়ে আমার অনেকটাই সুস্থ, মানে শারীরিক ভাবে সুস্থ হয়েছি, যদি বাইরে থাকতে সুস্থ থাকতে পারতাম না, এত ভিতরে থেকে সুস্থ হয়েছি, আপনার চোখে অনেকটা দেখি অনেকটাই সুস্থ, শরীর দিক দিয়ে 1.5 বছর পরে দেখিয়া ভিতরে ভালো থাকলো, হাসতে বলে বাইরে তো হিরুঞ্চির মতন চেহারা হয়ে যায়, খাসনা দাসনা, শরীর কি অবস্থা, বিতাক লাগিয়ে শরীর স্বাস্থ্য ভালো থাকে, চেহারা কত সুন্দর থাকে, তো উনি ভালো থাকলস। আমি উনি ভালো থাকি, উনি পাড়া দেবার আস্তে আস্তে বলি, উনি ভালো থাকি, উনি পাড়া দেওয়ারে তো আইসা একটাই থেন আগে যে মিতু ওর কি অবস্থা। তো জেলখানাতে আবার আপনার অনেক জিনিস মানে অনেক মেক ড্রাইভের মতন অনেক কিছু ক্রিমিনালের বুদ্ধি মাথা আসে, বোন জায়গা তো কিছু অচল কিছু পাওয়া যায় না, চাহিদা মতন কিছু পাওয়া যায় না, তো সে একটা চুটা বানাইতে তখন ছুরি বানানো হয়েছে, সুতা দিয়ে ব্যাসলেট ছুরি, তো দুইটা ছুরি বানাইছি ওর নামে আর দুইটা ব্যাসলেট বানাইছি ওর নাম দিয়ে আমার নাম দিয়ে।
ওকে
আসি আসি আন্টিও বানিয়েছে অনেকটি বানা পরে আইসা খবর নিছে কই কর্তা বাসা থেকে এসে গেল এলাকা থেকে, যে বাসায় ছোট থেকে বড় হয়েছে ওর মা, ওর মা ছোট থেকে বড় হয়েছে, যে মেয়েরাও ল্যাংড়া থেকে বড় হয়েছে, যে বাসায় যে রুমটায় সেই 30 বছরের মা ছেড়ে চলে গেছে মেয়েটা গিয়ে দেওয়ার জন্য, কারণ আমি জেলে গেছি তারপর মেয়েটা আমি বৃদ্ধ গেছি তাতে গিয়েছি, কিন্তু মেয়েটার খোঁজ খবর খাল ঠিকই রাখছে, কার রাখছে ফ্রেন্ড সার্কেল যে আমি
এলাকায় ছেড়ে দিয়েছে মেয়েটার বিয়ে দেওয়ার জন্য।
হ্যাঁ আমি যে বিয়ে দিতে মেয়ে বিয়ের জন্য পাত্রপক্ষ আসে ইয়ে আসে, আসার পরে আমার ফ্রেন্ড খবর পায় মাংচারি দিয়ে দিছে যে মেয়ের সাথে আমার ফ্রেন্ডের সম্পর্ক অমুক আমার মুখের সাথে, এখন যদি বিয়ে করো অমুক বিন্দু ভালো সাথে, যদি বিয়ে করো তোমাদের খুশি, তোমার খুশি তোমার লাইফ, ও কিন্তু জানা কিন্তু পরে কিন্তু তোমার কিন্তু যে বাজবা কিনা সেটা সন্দেহ বয়ে ঠিক আছে, তো আপনার কি বলে যে গটক গটকে জানাইছে, গটকে যাওয়ার মেয়েদের মা জানাইছে যে এই ব্যাপারে মেয়ের সাথে সম্পর্ক আছে, তো আমরা তো জায়গায় ছেলে বিয়ে করতে পারুন না, ছেলে মারা হলে ছেলে তো অমুক ছেলে আমরা খুব ভালোভাবে চিনি, তো 30 বছর যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সে বাড়ি ছেড়ে আর কিছু চলে আসে, চলে যাওয়ার পরে আমাদের খোঁজ নিতে নিতে কেন শুনলাম যে একটা গ্যান্ডের দিকে গেছে, মেন গ্যান্ডারের দিকে, অরিজিনাল গ্যান্ডের দিকে, আমরা তো ছিলাম মেলবারেকে ওরা গেছে গ্যান্ডের দিকে, তো ঘুরতে 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 খোঁজ পাইলাম যে অমুক বাসা আছে, অমুক ছাদে উঠতেই দেখা যাইব, তো ওই ছাদে গিয়ে 1 ঘন্টা তারা বসে দিয়েছি, এর ভিতরে ও আইসে আমাদের আমি যে ছাদে ওই ছাদে না বের হয়েছে, বের হয়ে দেখছি তো চুরি দিয়ে ফিগা মারছি, যে চুরি দেওয়া তো পড়বো, তো চুরি মুড়ি সব ফিগা দেওয়ার পরে এর ভিতরে খোঁজ নিয়ে শুনি যে ওর বিয়ে হয়ে গেছে,
মৃত্যুর বিয়ে হয়ে গেছে।
আমি বেরোছি তার 1 মাস না 1 সপ্তাহ আগে,
ওকে ওকে
1 সপ্তাহ আগে বেরোলে আমি তো আমার ফ্রেন্ড সার্কেল হতে পারবো স্বামী থাকলে বাদ দিতে পারতো, এখন ওদের তো ছোট সাহেব বাড়ি গেছে, আমি থাকলে তো বিছিয়া ঠিকই বের করতাম, ওরা কি আর বিছিয়েব আমার লাভার কি ওরা বিছিয়ে বের করবো নি, তো তখন যে বৃত্তি থেকে বেরোছি অসুস্থ সুস্থ হয়েছি কিছুই ভালো লাগতেছে না, মাউন্টেনিং গেছে লাস্ট জীবনের ফার্স্ট দুষ্টু ফেলে আমি যাই করছি, এত কিছু করছি, এত টাকা পয়সা কামাইছি, কোনো মেয়ে মানুষের পিছিয়ে দৌড়ে দিই বা কোনো মেয়ের সাথে সে সত্য বলতে এসি যে শুয়েও নেই, সত্য বলার জন্য এসি।
জি বলুন, তারপর কি হলো?
তারপরে মেয়েটা এখন তো আর আমার কিচ্ছু ভালো লাগতেছে না, তো যদিও কষ্ট পাইছি বা ই করছি খারাপ লাগছে কিন্তু নেশা পানি করি নি, সিগারেটটাই বন্ধু বেস্ট, তো এর ভিত্তে নিজের এলাকায় নিজের এখন আগে এতদিন দূরে সেই বেশি বের হয়েছে এখন নিজের বাইরে বেশি দূরে দৌড়ন শুরু হইলো, এই যে মামা প্রভাবশালী মামা বললাম মামার মামাতো ভাই সে একটু পলিটিক্যাল ভাবে আস্তে 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 মার্কেটে মানে করবে নির্বাচন করবে সে করবো, এই যে আমাকে মেকিং করা শুরু করতেছে, এর সাথে আমি মেকিং করতেছি, এর ক্ষমতা এসে পড়ছে আমার তো মাঝে ইমিন ভেঙে গেছে গা, এখন কি করা যায়, এখন তো আমার কোনো দামি নেই গা,
আপনার বিরোধী দল ক্ষমতায় চলে আসছে,
বিরোধী দল ক্ষমতায় এসে তো 3 বছর গেছে গা, 3 বছর যাওয়ার পরে এর ভিতরে ওই ভাইয়ের সাথে যা আমার সাথে থাক আপনি আপন ভাই কিন্তু মামতো ভাই যদি রক্তের আপন না কিন্তু মার দিক দিয়ে মার খালতো ভাই মার আপন খালতো ভাইয়ের ছেলে আমার খালতো মামতো ভাই আপনই দূরের না, তো তার সাথে একদিকে আবার কিছু লোকজন তাদের সাথে ছোটবেলা থেকে আনার আংরাং দিকে ছোটবেলা থেকে এলাকার ওই ওরাও ঢাকায় স্থানীয় আর তারা যদিও স্থানীয় না তাদের হোম ডিস্ট্রিক্ট বরিশাল তারা আইসে উড়ে আইসা বাড়ি জুড়ে বাড়ি করছে কিন্তু স্থানীয় মানুষের সাথে গন্ডগোল, ছোটবেলা একসাথে চলাফেরা করেছে ফ্রেন্ড সার্কেল ছিল এক বয়সে ছিল বড় ভাই ছোট ভাই সে নিয়ে অনেক থেকেই যারা যুগানে একটু মন কষা হয়েছিল ছোটবেলা থেকে এই ঝগড়াটা এদের সাথে গেঞ্জাম চলতেছে আবার কি আমি আবার এমনও কি
ওই সময়টাতে আপনি কি করছিলেন আপনার আপনার কি ফেন্সে ডিল তারপরে অস্ত্র
না এদি সব অস্ত্র ফেন্সিল থেকে অব্যাহত আছে কিন্তু বোমের থেকে অব্যাহত নেই
মানে চোখ নষ্ট হয়ে যাওয়ার পরও বোমের থেকে অব্যাহতি নাই আপনার না কি করতেন বোম
নিজের প্রয়োজনে মানে যদি কোথাও ওই জায়গায় একটা গেঞ্জাম লাগছে
টুকটাক বানাইতেন
হ্যাঁ
বলুন তারপর
তারপরে এখন তার সাথে জড়িত হয়েছে
আপনার নিজের ভাই
হ্যাঁ তার কিছু দূরে দেখি কি অবস্থা এর সাথে জড়াই গেলাম জড়াই যাওয়ানোর পরে এখন দূরে কেউ না এখন এদের বাসায় থাকে এদের বাসায় খাই এর মধ্যে আমার ফ্যামিলি কি করছে আমার রাগ জিত হইয়া গ্রামে চলে আসে আবার
মানে যারা এরকম আপনার জন্য এসেছিল তারা আপনার প্রতি রাগ করেই আবার গ্রামে চলে
গেছে কারণ এখন ভাইরা প্রতিষ্ঠিত বড় ভাই সে ফার্নিচারের মিস্ত্রি এবং দোকান আছে ফার্নিচারের ব্যবসা ছোট দুই ভাই তারাও ফার্নিচারের ব্যবসা তারা আমাদের ফ্যামিলি সবাই ফার্নিচারের ব্যবসায় লিপ্ত শুধু আমি একা
কিছুই করেন না
না করতাম আমি আবার দুশো ভেদে ভেঙে গেছি কাজ শিখে নিছি
কি কাজ
স্যানিটারি স্যানিটাইজেশন ইঞ্জিনিয়ার ছিলাম
আচ্ছা
যেটাও এই দুষ্টমির কারণে আবার করা হয় না দুষ্টমি কাজ শিখছি ওই ওখানে গেঞ্জাম ওখানে এটা সেটা এই মানে মন চাইলো মাসে একদিন দুদিন করলাম বা সারাদিন এক ঘন্টা আর চুল নষ্ট হয়েছে ঠিক করে দিলাম মটন নষ্ট হয়েছে ঠিক করে দিলাম এই আর কি মানে কন্টিনিউর কাজ করলে আমার টাকার শেষ নেই করতে পারি করি না শিখে রাখছি শিক্ষার তো শেষ নেই তো তো মামার বাসায় থাকি খাই ঘুমাই তার সাথে এনটি আর এক গ্রুপ ওর সাথে খুব অব দেখা তো টাইম নেই গা আমি আর কি ওর গালালি করি যে তুই কি তো যে কোনো কারণবশত ওরই এক বাইদিন ইসলাম দিনা দেখাচ্ছিল বারো বছর মহলার বাইরে ছিল পিন্টু মিয়া বাঁচিয়া থাকা মরার পরে পড়াইছে আইসাও কি দিলে ইয়ের মতন পিন্টুর মতন আছে এই বলো সে বলো মানে এমনি সেমনি তো খারাপ ভূমিকা দেখাইতেছে কিন্তু আমার ভাই সাথে আমার ছোটবেলা থেকে টাং ডাংডি এর সাথে স্কুলে পড়াশোনা ছিল ওই যে ভাই মামতো ভাই তার সাথে ছোটবেলা টাং ডাংডি তো ওই আংনাডি এখনো রয়ে গেছে মানে সেটার শেষ না ফ্যামিলির মতো আংনাডি তো অনেক ঝড়ঝাপটা অনেক কিছু চলতেছে হয়েছে এগুলো তো ওর দিন ইসলাম দিলে বেশি আমাদের সমস্যা করতেছিল এগুলো তার মানে হারিয়েছে তারে কালী পূজা দর্শন করতেছে তো কালী দিয়ে তারে খাইয়া ফেলেছে তারপরে কি হলো এলাকার থেকে কদিনের জন্য দেখতে গেলাম হ্যাঁ পরে মামলা দিয়েছে মামলা হয়েছে কার নামে সব বড় বড় মেয়ে নামে হয়েছে আমার নামে মামলা হয় না মামলা দিয়েছে কার নামে মামলা হয়েছে আপনার আমার মামার নামে মানে প্রভাবশালী যে ব্যক্তি যাদের নামে মামলা হলে কিছু টিকবো না তার নামে মামলা করছে মানে তাদের শুধু শুধু মানুষের হ্যারাসমেন্ট করার জন্য তো হ্যারাসমেন্ট করলো করার পরে তো মামলা হয়েছে সেজন্য আমি আবার কি করলাম যে তুই গার্ড রাখা দিয়ে দেখছি দিয়ে জায়গা এদিকে কদিন তার মামলা রইলাম তারপর এলাকায় এখন ওর ছোট ভাই আবার ও আবার খুব উৎপাত করা শুরু করছে এইটা সেটা তোমার দেখলে কি হয়েছে তোর ভাই নেই গা তোর উৎপাত নেই গা তোর সাথে খুব আংলাঙ্গি কিছুদিনের ভিতরে ওর দোকানে কে জানে বোম মারছে আমি বাইরে বেরিয়েছি তো বাসা যাবো আমার বাসা যাবো
কার দোকানে
জসিম
জসিমটাকে
ওই দিন ইসলাম দিলাম ছোট ভাই যারা মারা ফেলেছে
হ্যাঁ
ওর ছোট ভাই তো আসার পরে ওখানে আমি আসতেছি দেখি লোকজন অনেক ভিড় আমি এখানে কি দিয়েছি এখানে বোম মারছে আমি জায়গা তারতে এমনি দেওয়া হয়েছে দেখি গুলিতে বাড়িছে বাগিচা গুলিতে বাড়িয়েছে দেওয়া করা ধরছে আমার ওর সাথে
যেহেতু আপনি এই ধরনের কাজ করেন সুতরাং আপনাকে সন্দেহ করেছে
আর আমাদের সাথে তো পুরো ওপেনে বাজাবাজি
যেহেতু
আমার নাম মামা নামে মামলা করা ওর ভাই নামে বাড়ির মার্ডার আর ওদের সাথে আমার সাথে এমনি আংলাংলি চলতেছে ওপেনই মানে করা দূর অবশ্য আমার ওরা বলে ওর সাথে একটা ছোট ওর সাথে আমার আমারই পরিচিত বলতে আমার আপন জনই এক ভাই ছিল ওর চাকরি করতো ওর ওর ডিসি লাইনের ব্যবসা ছিল আছে এখনো আছে তো আমার করা দূর অবশ্যই আমি ছাড় করার ছাড় যদি আমার অনেক সিনিয়র আমার অনেক 10-15 বছর সিনিয়র আমি তুই ঘুরে ঘুরলি করার ছাড় টাইন রয়ে গেছে ওর বাসার সামনে দোকানের সামনে আমি ঘুরে দিয়েছি থাকবো আমি ওর ওর যদি অনেক প্রবাহ সবাই আমি ডরাই না কখনো ডরাইতাম না আমি ঘুরে থাপুর দিছি যখন আমার থাপুর দিছি আমার কল ধরেছে আমি ওর কলা ধরে থাপুর দেওয়া শুরু করছি এর ভিতরে পিছন থেকে পুলিশে ধরে লেগেছে
থার্ড টাইম আপনি চলে গেলেন
হ্যাঁ থার্ড টাইম বোম মামলা এখন তো খুব কড়া করি আমার নামানের ব্যাকগ্রাউন্ড খারাপ পিছনের মামলা অনেক আছে টুকটাক এমনি তো সপ্তাহে খানিক লেগা অ্যারেস্ট হইতে আছে যেটা আছে এটা আছে এটি তো এক্সাম্পল এটি তো বললাম না যদি এমনি ক্ষুদ্রখাদ্র এমন কোন বসন নাই যে
আপনি জেলে যান নাই
এমন কোন বসন না এমন কোন মাস নাই যে আমি অ্যারেস্ট না হয়েছি আর জেলে না গেছি
মাই গুডনেস
যদি ক্ষুদ্রখাদ্র কারণ যদি বলতে গেলে অনেক সময়
মানে তো মনে হচ্ছিল যে পুলিশ আর হচ্ছে জেলখানা মোটামুটি আত্মীয় বাড়ি হয়ে গেছে যাচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন হ্যাঁ
অ্যাকচুয়ালি আমি যদি আপনাকে কাছে কারণ এত সময় নাই যদি অনেক বলতে গেলে সারা রাত্র শেষ হইব না সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বড় হয়েছি জেলখানায় 11 বছর বয়সের থেকেই আমি মাসের মনে হয় এক বছরে সমস্ত এবারই যে হিসাব করলে 2 মাস বাইরে থাকা হয় 10 মাসের জেলে মানে ওটা আমার বাড়িঘর মূলত বাড়িঘর হয়ে গেছে আমার ওইটা বাইরে থেকে ভিতরে এরকমই
বাহির ভিতর করতে করতে সময়
চলতে আছে
ওকে তো আপনাকে ধরে নিয়ে গেল মামলা দিল তারপর
তো এটা জানেন তো খুব একটু সমস্যা ফ্যামিলি সব এত পাঁচুকে এত গ্রামে গেছে গা আমার কারণবশত আর আবুরও বয়স হয়েছে আর আবুর শুলে অবস্থা হলো না আমার কিন্তু রাজিত হয়ে যায় না এমনি আবার ছোট ভাই ব্যবসা নিজে করে এখন তখন ছোট ভাই ব্যবসা করে কুমিল্লে আমার ছোট যেটা আর বড় ব্যবসা করে ঢাকায় তো এর ভিতরে আবু মারাও গেছে আমার সাথে কন্টিনিউ দেখা করতেছে সবাই গিয়ে
জেলে কিন্তু আপনাকে বলছে না
কেউ কিছু বলছে না শুধু আবু মরার সময় এই কথাটা আমাকে বলে গেছে যে দেখ যত যাই হোক তোর পোলা হানিফ ভালো তোর কোনোদিন সবাই ফেলা দিল তোর এই হানিফ ওর মন ভালো তোর সবাই সব পোলা ফেলা দিল হয় তোর মন ফেলে কোনো আমি বাঁচি আমার তো শুধু ভালো না বাঁচি আর মরি আর বাড়ি করিস আর লই সব রানা গানা কোথাইস না এবার তো আবু মারা গেছে মারার পর আব্বু কইছে আর বার নিয়ে যেতে এগুলো নিয়ে গেছে আর তখনও কেউ কিছু বলে নাই বেরোইছি বেরো ছোট আমার কলেজ চলেন আগে আমরা জামা করে কি করে কিনেন মানে বাসায় যেতে দেবো না মানে বাসায় ফুরিদাবাদ ওই এলাকায় জিত দিব না মানে সোজা বরিশাল বাড়িতে এমনিতেই আমি শুনতে পারছি এখন কথার ভঙ্গি বুঝতে পারছি কি হয়েছে ছোট মেয়ে জিজ্ঞেস হয়েছে কাবু মারা গেছে আসতে গেলাম তো তারপর গেছি আমি গেছি যে সবার অংশে নামি আগে যে তার কবরটা জিয়ারত করছি যে সে তারা শেষ মনে সময় দেখতে পারি নাই শেষ সময় দেখতে পারিনি মাটি তো দিতে পারিনি দেখতে পারিনি তো বলছে যে না আর ঢাকায় থাকুন না
বিরতির সময় হলো আরো একবার পাঁচ মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব স্টে টিউন অন এবিসি রেডিও FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা করবে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo Recharge yourself Five minutes for our welcome Operation Chin Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo On 89.2 FM Munjur, our team member with his sound day Ebong aaj kekhane confess korche Boma Hanif Amra kothana bariye tar kache abaro fitte chai Okay Hanif, tarpor
তো তারপরে মনে হলো যে না আমি গ্রামে চলে যাই যে না ঢাকা থাকলে তো এরকম যেরকম নাম ডাক একটা জামালে পুরমুই কদিন পরপর আর যেহেতু একটা সপ্তাহ আমি আসি তো সেজন্য যে না গ্রামে থাকুম তো কি করুন গ্রামে যে না যেহেতু বাইক চালাতে জানি তাই গ্রামে তো বাইক ভাড়া চলে আবার তো মাঝে সাঝে ফ্যামিলি তো যদি আমার অত অভাব ফ্রানো টানো নাই
তখন তো আপনার ওই যে সেই যে পাওয়ার সেই যে আপনার কি বলে যে এক ধরনের নাম ডাক ওগুলো কিছুই নাই
না স্যার
আচ্ছা কিন্তু আপনি এক্সারসাইজ করছেন না
না এগুলো আমি কোনো না করতেছি না আবার করলে ছাড়তে লাগলে ছাড়তেছিও না
এরকম মানে আছেন গা ভাষা টাইপের
আমার ফ্রেন্ড সার্কেল গ্রামে একটা ব্যাপার আছে আমার গ্রামের এক ফ্রেন্ড আছে ফ্রেন্ড বললে বলে বেস্ট ফ্রেন্ড দোস্ত সুমন ওর দেশে তারা গেঞ্জাম হয়েছে লং সার্ট ব্যাপার নিয়ে গ্রামের যে কোনো এক মুরব্বী ওদের পক্ষ হয়েছে ওদের নাম বলছে সাক্ষী দিছে যে ওরা করছে তো ওদের সাথে একটু ঝামেলা হয়েছে সেই জন্য আমি শুনি আমি ঢাকা থেকে বোম নিয়ে চলে গেছি ওদের সাথে শুধু আমার তর্ক বিতর্কের জন্য দৌড়েছে আর বোম মারছি
এই গ্রামে গিয়ে ওইগুলো করেছেন
হ্যাঁ আমাদের গ্রামেও আমাদের গ্রামও আমার নামটা ঢাকার থেকে এখন বেশি আতঙ্ক হয়েছে আমার গ্রামে আমার নিয়ে এই বেশ কিছুদিন আগেই তো তারপরে মানে নাম আছে কিন্তু ওরকম ভাবে ই করি না নামটা সব জায়গায় আছে চিন্তা করলাম যে না শান্তভাবে চলাফেরা করি তো বাইক আমার তো আবার বাইক ঢাকাতে বাইক গাড়ি করে চলছে গ্রামে গিয়ে বাইক অ্যাভেলেবেল তো বাইক নিয়ে চলতেছি আবার খুব ভদ্রভাবে যে সত্য কথা বলতে গেলে গ্রামে বাইক ভাড়া চলে আমার বরিশালে তো চিন্তা করলাম যে নিজের পকেট খরচ টাকাটা তো আসতে হইব ভালো একবারে এখন যেহেতু এখান থেকে চলে গেছি গা তো ফ্রেশ ভাবে চলতে গেলে কি করতে হবে যে সকাল ভোরবেলা আজানের আগে লঞ্চ যায় আপনার আদানা আগে লঞ্চ যেত তো লঞ্চের থেকে যে যাত্রী নিয়ে ২০০ টাকা ৪০০ টাকা ৫০০ টাকা হয় আর দিনের খরচাটা হয়ে যাবো তার জন্য কারোর হাত পাতবো না আর কেউ দেখবো না আমি সেই স্টাইলে চলতেছি এর ভিত্তি গ্রামের পলিটিক্স আবার গ্রামের যে পলিটিক্স সেই পলিটিক্স জড়িত হয়েছে আমাদের গ্রামের বন্ধু হয়তো কেউ পোস্টে পাইছে সভাপতি সেক্রেটারি হয়েছে তো ওদের একটা মিটিং এর ভিত্তি আমার ডাকছে ভালো হারাজম রাজনীতি করেছি ওই বন্ধু দেখ গ্রামের রাজনীতি করলে কি না করলে কি তোরা করছে গেছি তো কি এটা আমাদের দেশের যে চেয়ারম্যান দীপক দেশের ভিত্তি আমার তো চেয়ারম্যানের সাথে যে সঙ্গে যে মানে নতুন সংগঠন হয়েছে সেটার সংগঠনে যোগ দিচ্ছে ফ্রেন্ড সার্কেল আর সেটার যে মেন সভাপতি সে ওই ফ্রেন্ড সার্কেলের বড় ভাইবাদারে আমাদের বড় ভাইবাদার ক্লোজ বড় ভাইবাদারই তো তার নাম হচ্ছে গোলাম সরার রিয়াস তো সে ভাইটা আবার আমার ব্যাকগ্রাউন্ড কিছু জানে ঢাকার ব্যাপারে অনেকটাই শুনছে জানছে বা সবাই ফ্রেন্ড সার্কেল বলছে দেখে আমার তো এই সমস্যা কি করে দেখো হানিপ্রাপ্তের লগে রাখেন অল টাইম কাজে লাগবো। পরে আমার পছন্দ করে ওকে ভাই তোর সাথে, তুই আমার সাথে স্বাধীন থাকবি, তার সাথে তার ভালো লাগছে, তার সাথে চলা শুরু করলাম। তো একবার দুবার মানে তার সাথে দেশ থেকে উৎক্ষেপ করে দিব এরকম পরিস্থিতি, চেয়ারম্যান গ্রুপ রানিং চেয়ারম্যান এবং মূল্যদের সভাপতি, তো ওর একটা ভাই মেম্বর ছিল, ও খুব বিকেলাস, বিকেলাসে চোখ খারাপ, মানে দেশের ভালো ভালো নেতাকে মাইরা মুড়া টাকা উঠে দিছে, পাড়া দিছে, আর তো আর এমপির ঢুকতে দিব না অফিসে। এমপির কাছে পৌঁছাইছে যে এটা গাজা ফ্যান্সি ডিল বাবা কলুরের অফিস, তো সেখানে এক পোকা দুপুর আগে এমপির ঢুকতে দিব না তার অফিসে। তো ঢুকতে হইব, ঢুকতে দিছি, ঢুকতে হওয়ার পরে ওই বাইরে কি করলো, ওই যে খারাপ চেয়ারম্যানের ভাই গেড়ি গুলো দেয়া বাজা বাজাতে বাজা, মানে আরে মার বই তুলালে যে ফলে আমি নগদে কি করছি দাঁড়িয়ে বাস একটা বাসের দেশের মতো বাস যাবের বাস একটা লোয়া দৌড়া, মানে গেঞ্জাম শিখতেছে দরকার দৌড়া দিদি সব দৌড়, মানে অনেক পাঁচশো যদি পাঁচ হাজার মানুষ থাকে পাঁচ হাজার মানুষের একলাই ভূমিকা রেখেছি আমি, মানে আমি একাই গেছি মারতে, শুধু আমার সাথে চেয়ারম্যান থাকা দশ পাঁচটা ওর বাইরে মারুন দেখে আমি চেয়ারম্যান তুমি ছাড়ো তোমার খুব সম্মান করি, দেশে গিয়ে একটা মামলা খাইছি যদিও রানিং মামলা শব্দ ছিল, একজনকে মাইরা হসপিটালে বেডে শোয়াইছি আর সেই বেডে তুলেছে নামাইছি, পুরো ধরে নিয়ে গেছে সকাল দশটা সন্ধ্যা হিসাবে বসে। তো তারপরে ওখানে একটা ভূমিকা হয়ে গেল জাহানি বহানি পুনমা, এত বড় ভূমিকা কেউ নিতে পারে না দেশেও, তাদের সাথে গেঞ্জাম করে তাদের ঠিক আছে সংগঠন ঠিক আছে দিছি, সংগঠন যা যা অবস্থা সেই সংগঠন খারাপ করছি। এর ভিতরে তো বিয়ে সাথে লেগে বাসা থেকে চলতেছে অনেক উৎপাত, আমি তো বিয়ে সাথে করবই না, বিয়ের জিনিসটা ভুক্তি আসে না।
ওকে,
তো এ ধরে ও ধরে বিয়ে করবি গো, কারণ এদিকে ফ্রেন্ডস সবাই বিয়ে করে ফেলেছে, যখন বাসার ভিতরে ছোট ভাই বিয়ে করবো, পরে না পারো ছোট ভাই বিয়ে করে দিছি, কিন্তু নিজে আমি বিয়ে করি নি। তো এরপরে কি হয়েছে বলছি 2015 সালে বিয়ে করুন যা, আর টার্গেট দিয়ে দিছি 2015 সালে কি হয়েছে রং নম্বর একটা মেয়ের সাথে কথা হয়, তো মেয়েদের বাড়ি বরিশাল, তো বরিশাল গেলাম ওদের বাসায় গেলাম দেখলাম ওরা ওর ফ্যামিলির বাপ মা এমন একটা পর্যায়ে গেছিল ওর ফ্যামিলির লোকজন আমাদের ফ্যামিলিতে আসছে, আইসা কথাবার্তা অনেকটাই সেটেল, মানে বিয়ে সম্পূর্ণ সব কমপ্লিট, অনেকটাই অনেকটাই কমপ্লিট হয়েছে, রোজাদারিদের পরে বিয়ে, রোজাদি যেমন এই রমজান মাস চলতেছে এরকম রমজান মাসে কথাবার্তা চলতেছে, বাসায় আমাদের বাসায় আইসে দেখছে গেছে, এমনি সম্পর্ক ছিল মেয়ের সাথে ছয় মাস, তো আসা যাওয়া ছিল ওদের বাড়িতে আমার, সচরাচর ওর আশপাশে সবাই মোটামুটি ওর ভাগ্নে বাপ মা সবাই জানতো, যদিও সম্পর্কটা ফার্স্ট টাইম রং নাম্বারে গেছিল, তারপর তো রাইট হয়ে গেছে। তো এক পর্যায়ে যে না ঈদের পরে বিয়ে করবো, পঁচিশ রমজানে কি না কি ব্যাপার নিয়ে ওর সাথে বলে আমার সাথে ঝগড়া হয়েছে, সেদিন আবার অ্যাক্সিডেন্ট করলো বাইক, আমি বাইকের থেকে মোটর সাইকেল থেকে তার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাত দূরে গিয়ে ভুলে যাই, এখান থেকে ফাইটা এই কানপুর নিয়ে এই আমি যে বাইচে আছি সেটাও কেউ জানে না,
জানবেন আপনি কি খুব রাফ চালান,
খুব রাফ চালাইতাম, মানে ওদেরকে খুব ঝগড়া করছিলাম মেয়েটা তার সাথে, আমার এখন মনে হয় না যে ওর সাথে ঝগড়া করছিলাম না কি, তো কি একটা বিষয় নিয়ে ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া ঝাড়ি হয়েছে সেটা আমার আজও কিন্তু মনে হয় না বা মনে আসবো না। তো যাই হোক মেয়েটার নাম ছিল মুন্নি, তো এই জ্ঞান ফিরল কুরবানি ঈদের দুদিন আগে, আবার আর কিছুই মনে নেই গা, শুধু এতটুকু মনে আছে মেয়েটার কথা, হাতে টেনে মোবাইলটা পেয়েছি মোবাইলের সাথে ফোন দিয়েছি মেয়েটাকে, এক ঘন্টা কথা বললো, বলার পরে বলতেছে আপনার শরীরে মনে আছে শুনছে মারা গেছি, আমাদের গ্রামও সপ্তাহে গেছে যাই মারা গেছি, ফোন দিয়ে একদম ধরো করে আপনি বেঁচে আছেন, বলছি হ্যাঁ কেন, আমরা তো শুনছিলাম মারা গেছে, আসলে এই গুজবটা সপ্তাহে গেছে যে আমি রোজার দিনকে সবাই বলছি পুরো ফেলেছে যে মারা গেছি নিশ্চিত, কারণ এত বড় অ্যাক্সিডেন্ট বাঁচার কথা না, আর জীবের জায়গায় আমার জ্ঞান দেশের তো জ্ঞান নেই দেশের থেকে ঢাকা নিয়ে আসে, এক ঘন্টা কথাবার্তা বলার পরে 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 আপনার শরীরে খেলে নিজে যত্ন নিন, তুমি কেন কয় আমার তো বিয়ে হয়ে গেছে, ওই অবস্থায় মনে হয়েছে ভাইয়া যে বাইচা আছি এতে মরে যাওয়াটা অনেক ভালো ছিল।
পরপরই আপনার জন্য দুই ঘটনা, একটা হচ্ছে এর আগের বার আপনি বিয়ে করার প্ল্যান করলেন যদিও সেটা নৈতিক প্ল্যান ছিল না, সেখানেও দুর্ঘটনা, এরপরের বার আপনি বিয়ে করতে যাবেন ফ্যামিলিগত ভাবে তখন আপনার মোটরসাইকেল দুর্ঘটনা এবং সেখানে পুরোপুরি আপনার রাফ অ্যান্ড টাফ একটা উশৃঙ্খল জীবনযাপন সবকিছুতে সেটাই দায়ী, এর আগের বার বোমায় এরপর মোটরসাইকেলে,
তখন মনে হইল কি সব কেমন নিঃস্ব যে এই জিনিসটা আমার কাছে ফার করতেছে না ফেয়ার হবে না, তো জীবনে বিয়ে করবো না কোনো মেয়ে মাসের চোখে দিব না,
কত সালের ঘটনা এটা, মোটরসাইকেল
2015 সালের
দিকে, আপনি এখন পর্যন্ত বিয়ে করেননি, আপনি পেশায় কি করেন এখন?
এখন পেশা বর্তমানে একটা কোম্পানি চাকরি করতেছি,
কোম্পানি চাকরি করেন, আপনি কি এখন পর্যন্ত এই যে উশৃঙ্খল যে জীবনযাপন বোমা তৈরি করা রাহাজানি সন্ত্রাসী এসব কর্মকাণ্ডের মধ্যে আছেন?
না অ্যাকচুয়ালি এইটা থেকে একবারে এবার অ্যাক্সিডেন্টের পরে জ্ঞান ফেরার পরে সুস্থ হওয়ার পরে একবারে স্বাভাবিক সুস্থ আছি এবং সবকিছু থেকে অ্যাভয়েড করে চলতেছি।
দুটো প্রশ্ন করবো আপনার কাছে, আপনার অনুষ্ঠানের শেষের দিকে এসে, নাম্বার ওয়ান কোশ্চেন ইজ
কি পেলেন এই সাতাশ বছরের জীবনে? এই যে উশৃঙ্খল জীবন যেমন, বাবা মার কথা শুনলেন না, শাসন করলো শুনলেন না, বোমা হানিফ হতে চাইলেন, নাম ডাক হলো, হ্যাঁ, এবং তারপর আজকে আপনার এই অবস্থা, কি পেলেন জীবনে, কিছু পেয়েছেন?
একটা কথা বললে যদি হাসির মতন, হ্যাঁ পাইছি।
কি পাইছেন?
জেল পাইছি, দুটা শ্বশুর বাড়ি পেয়েছি। মানুষ তো বিয়ে হলো একটা শ্বশুর বাড়ি, আমার তো দুটা শ্বশুর বাড়ি, একটা ঢাকা কেন্দ্রীয় কারাগার, একটা বরিশাল কেন্দ্রীয় কারাগার। এটা আমি হাসতে হাসতে আমার ফ্রেন্ডের সার্কেল তো অনেক সময় কথাবার্তায় বুঝে হলেন।
এই কথাটার পিছনে অনেক অভিমান, অনেক দুঃখ, অনেক কষ্ট জড়িত। যাদের জেল শ্বশুর বাড়ি করার শখ আছে তারা ওকে ফলো করতে পারেন, এটাই আমরাও ঠিক এইভাবেই বললাম। আচ্ছা, আর দুই নম্বর প্রশ্ন, যাহা বলিব সত্য বলিবতে লাখো মানুষের সামনে নিজের নাম আপনি গোপনও করেননি, কেন বলতে আসলেন?
কেন বলতে আসি যে এটা বইলা নিজের হালকে করিয়া, যে যদি আমার অ্যাকচুয়ালি আমি চলতেছি এরকমের চাকরি করতেছি টেম্পোরারি কন্টিনিউ না, কারণ হয়তো রমজান মাস স্টাফ নাই, সেজন্য চাকরি করতেছি, কিন্তু আমি এই ভালোভাবে চলার জন্য এবার গ্যান ফেরার পর থেকে এত চেষ্টা করতেছি, কোন জায়গায় কোনো একটা সন্ধান হইতেছে না, ভালো কাজ করার জন্য কোন জায়গায় কোনো ডিসিশন পাইতেছি না, আমি পিছিয়ে দিতেছি ঠিকঠাক জায়গায় যাওয়ার মতো, যে না এখন সৎভাবে সবকিছু পিছনে কি যাওয়া যায় না, যে পাস টু পাস সৎভাবে ভালোভাবে চলার জন্য, কিন্তু সেটা আমার ফ্যামিলির বিশ্বাস করতে পারতেছি না, আমি সামাজিক বিশ্বাস আমি অনেকে হারা ফেলেছি।
আজকের এই অনুষ্ঠান শুনে কি তারা সেই বিশ্বাসটা করবে?
আজকের অনুষ্ঠান তো তারা শুনবেও না, তারা গ্রামের ডাকার বাইরে আছে, নেটওয়ার্কের বাইরে আছে।
যদি কখনো শোনে তারা কি বিশ্বাস করবে?
মনে হয় না, আমার প্রতি বিশ্বাস তারা অনেক আগে হারা ফেলেছে।
তাহলে আপনি অনুষ্ঠানে কেন আসলেন?
আসছি যে এটার জন্যই যে এখনকার ছেলেবেলে আছে অনেক, এখন যদি জ্বরে নেয় জ্বরে যে কতক্ষণ, তো এইসব লাইফ ভালো না, হয়তো বা দাঁত থাকতো দাঁতের মতো বুঝি নেই, যেমন বাবা থাকতো বাবার মতো বুঝি নেই, এখন সে নাই, এখন বুঝতেছি যা থাকি তাই পাইছি। ওই সময়টা সব দিকের আগে রঙিন, যা করি তাই ভালো লাগে, এখন কিচ্ছু ভালো লাগে না, কেউ সাথে আড্ডা দিতে গেলে ভালো লাগে না, কেউ ডাকলে ভালো লাগে না।
একটা কথাই আছে প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন, যেমন কর্ম করবে তেমন ফল, এবং আজকের এই যে বোমা হানিফ যে নাম ওর,
আমি চাই ভালো,
বা বোম কিংবা হানিফ যাই বলি না কেন,
আমি হানিফ বলে আমার কেউ চেনে না, এটা আমার সবচেয়ে বড় কষ্ট।
ওরে বললে বোম বলে চেনে, বোমা হানিফ বললে চেনে, এবং ওর যে জীবন সেটা ওকে একটা সময় পর্যন্ত এক ধরনের পপুলারিটি দিয়েছে, মানুষকে ভয় পেয়েছে, সম্মান করেছে, কিন্তু ফাইনালি বোমা হানিফ আসলে জিরো, ব্যক্তি জীবনে তার আসলে কিছুই নাই, একটা চোখ হারিয়েছে। এবং মানুষের সম্মান সেটা তো আসলে মানুষ অন্তর থেকে করে না, যারা করে তারা আসলে ভয় থেকে করে, এবং এই যে জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে বোমা হানিফ জিরো হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বোমা হানিফ এইদের মতোই আরো কারো হাতে হয়তো খুন হয়ে যাবে। আর ওর ও যেটা বললো যে আমার জেলেই আমি আসলে বড় হয়েছি, সাতাশ বছর বয়সে এসে তার ভাইরা এখন এস্টাবলিশ, সে এখন মামুলি একটা জব করে, এবং সেটা আসলে বলার মতো না, কিছুই পায়নি ও জীবনে। আমরা যাহা বলিব সত্য বলিবতে অকপটে এই ধরনের মানুষের
জীবনে
এবং আপনি যতটা ইজিলি আজকে খারাপ হয়েছেন ততটা কঠিন ভাবে আপনাকে ভালো থাকতে হবে।
কিন্তু আমার, আমি তো একটা সাপোর্ট পাইতেছি না, জাস্ট আমার পিছনে কেউ সাপোর্ট দিব যে তুমি চাকরিটা করো, তোমার পাশে আমি।
আপনি মনে করেন এটাই আপনার শাস্তি?
হ্যাঁ,
আপনি এটাই মনে করেন শাস্তি?
হ্যাঁ,
এবং এই এই শাস্তি মনে করে আপনি এখান থেকে সরে যান না?
না না না, সরতেছি না, সেজন্য অ্যাক্সিডেন্ট এর পরে এত দুই তিনটা আঘাত এখনো কন্টিনিউ প্রতিনিয়ত ভুগতেছি, তারপর নিজের ফ্যামিলি থেকেও বকা ঝকা শুনছি, এবার কা তো রাগ করে আইসা বসছি, ফ্যামিলির সাথে আমার সাথে কন্টাক্ট নাই এখন।
সো দিস ইজ আ ভেরি হেল লাইফ, মানে জঘন্য একটা জীবন। যে কথাটা বলছিলাম শেষের দিকে এসে, যে এই জীবন যারা পছন্দ করেন, এত কিছু পরিণতি জানার পরেও তার জন্য আমাদের সরি বলা ছাড়া কিছুই বলার নেই। আমরা একজন বোমা হানিফকে এনে দেখানোর চেষ্টা করেছি, এরকম অসংখ্য ছেলেমেয়ে আছেন যারা টুকটাক রংবাজি করার জন্য, নিজেকে হিরো সাজানোর জন্য এই ধরনের কাজ করেন,
ওটা ক্ষণিকের,
ক্ষণিকের, পরিণতি কিন্তু ভয়াবহ।
ওকে প্রিয় শ্রোতা, এই ছিল হানিফের জীবনের অপ্রিয় সত্য। এ পর্যায়ে আমরা যেটা করি আমাদের অনুষ্ঠানের নিয়মিত, যিনি সাইকিয়াট্রিস্ট আছেন, মনোবিজ্ঞানী আছেন, তিনি মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন, তার কাছে আমরা শরণাপন্ন হচ্ছি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? আজকের সাবজেক্টটা তো খুব ইন্টারেস্টিং, কি বলতে চান আপনি?
আমাদের আজকের অতিথি বোমা হানিফ। আমরা পড়াই শুনি, বাবু কাটা কামাল, প্যাট কাটা বাবু। আমাকে কিছুদিন আগে মোবাইলে টেলিফোন করতেছে যে আমি প্যাট কাটা বাবু বলতেছি, আপনি কে? তা আপনি আমার নাম শোনেন নাই, আমি প্যাট কাটা বাবু বলছি, আমি আন্ডারওয়ার্ল্ড এর রাজা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি কেটে দিয়েছি, আমি জানলাম যে এটা এরকম হয়, এরকম বিশেষ নামে নামে সন্ত্রাসী থাকে। এবং একসময় তো তাদের খুবই সেটআপ ছিল, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থারা অনেক কঠোরতার সঙ্গে গত অনেক বছর যাবৎ তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। আমরা সেরকমই একজনের কাহিনী শুনতেছিলাম আজকে। যা হয় আমি যেটা বলেছি যে যারা সন্ত্রাসী হয়, অপরাধী হয়, খুন ডাকাতি করে, তারা আসলে ছোটকাল থেকেই তাদের কয়েকটা বৈশিষ্ট্য থাকে, যে একটা হচ্ছে যে তারা লেখাপড়ার দিকে আকৃষ্ট থাকে না, তারা উচ্ছৃঙ্খল থাকে, তারা বকাটে থাকে, তারা মানে আচরণগত সমস্যা যেটা কন্ডাক্ট যে কথা বলি সেটা থাকে, হানিফের ক্ষেত্রেও তাই দেখা গেছে সেটাকে আসে। এ পর্যন্ত সে যেটা বলে যে অনেক অপরাধ করছে এবং বারবার ধরাও পড়ছে, বছরের পরে আট দশ মাসে জেলেই থাকতো, অর্থাৎ এদের জীবন তো তাই থাকে। এরা আসলে মানে হয় পালিয়ে থাকে নালে জেলে থাকে, এই হচ্ছে জীবন। এখন সে সব দিক থেকে শূন্য অবস্থায় চলে এসেছে, সে নিজের একটা বলে যে আমি এখন জিরো, আমি চেয়েছিলাম সমাজে আমি একটা হিরো হবো কিন্তু আমি হয়ে গেছি জিরো। সেই যেগুলি করেছে সেগুলি তার জীবনের অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে এবং সব মিলিয়ে তার ইতিহাস বলে যে সে আসলে কিছুই পায় নাই, সে ছিল একটা জিরো, এখনো সে একটা জিরো। এই যে অনুভূতি, এই যে উপলব্ধি, এই অনুভূতি উপলব্ধিটা আছে সবাইকে জানাতে পেরেছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এরকম বোমাহারি বা এরকম যারা পেট কাটা এইরকম পরিচয় দিয়ে গর্ব অনুভব করে বা তারা মনে করে যে হ্যাঁ আমি তো রাজার হালে থাকতেছি, আসলে কি তারা রাজার হালে থাকতেছে? তারা তো বছরে সাত আট মাস হয়তো জেলে থাকে, না হলে থাকে আন্ডারওয়ার্ল্ডে। তারা নিজেরাই বলে আমরা আন্ডারওয়ার্ল্ডে থাকি, অন্ধকার জগতে থাকি, চুলে মাটি মিশে থাকি। সেইটা কি জীবন? একটা সাধারণ উন্মুক্ত জীবনে যে আনন্দ, যে সম্মান, এটা তো থেকে তারা বঞ্চিত, সে কথাটা তারা বুঝে না। হানিফের মতন সব হারিয়ে তারপর তারা বুঝে যে আমরা আসলে হিরো না, আমরা আসলে জিরো। এই হানিফের কাছ থেকে সবাই শিখবে, সব অপরাধীরা শিখবে যে আমরা আসলে জিরো। আমরা সাধারণ জীবন যখনই ফিরে যাব আমরা জিরো না হতে পারি, আমরা একজন সুখী এবং সম্মানিত মানুষ হিসেবে, নাগরিক হিসেবে জীবন পাবো। এই শপথ তারা হানিফের ইতিহাস থেকে কাহিনী থেকে নিতে পারে।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। ফরহাদ মিরপুর থেকে লিখেছে, হানিফের এই পরিণতির জন্য আসলে আমাদের নষ্ট রাজনীতি দায়ী, তাদের কারণেই হানিফরা তৈরি হয় এবং সমাজ কলুষিত হয়। হাবিব উত্তরা থেকে লিখেছে, হানিফের পরিবার গ্রাম থেকে ওর জন্য ঢাকা আসলেও আসলে হানিফের কোন খোঁজই রাখেনি, রাখলে আজকে ওর এই অবস্থা হতো না। শাউন চট্টগ্রাম থেকে লিখেছে, একটা বয়সে অনেক ছেলেই হানিফের মতো বিখ্যাত হতে চায়, কিন্তু ওই বয়সে পারিবারিক সাপোর্ট খুবই জরুরি, হানিফের জন্য শুভকামনা। নিঝুম কক্সবাজার থেকে লিখেছে, হানিফ খুবই সাহসী ছিল, ওর সাহস যদি ভালো কাজে ব্যবহার করা হতো তাহলে ওর জীবনের পুরো মোড়টাই ঘুরে যেত। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, আমরাও একই কথা বলতে চাই, হানিফ তার সাহস শৌর্যবীর্য কোনো ভালো কাজে ব্যবহার করেনি বলেই আজকে হানিফের জীবনটা এতটা ভয়াবহ, এবং সেটা হানিফ জানে। আপনার জীবনটা ভয়াবহ না হোক, সেজন্যই আজকের এই যাহা বলিব সত্য বলিব হানিফকে লাখো মানুষের সামনে তুলে ধরা। প্রিয় শ্রোতা, আমরা শেষ করব আমাদের এই অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আজকের এই 159 পর্ব। তবে তার আগে মঞ্জুর আমাদেরকে পড়ে শোনাবে কে এই সপ্তাহে চিঠি বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি লাবণী, বর্তমানে আমার বয়স 19। দুই বছর আগে একটি ছেলের সাথে আমার পরিচয় হয় এবং পরে আমাদের সম্পর্কটি গভীর ভালোবাসায় গড়ায়। এক পর্যায়ে আমি কনসিভ করে ফেলি। এটি নিয়ে আমাদের দুজনের ভেতরে সমস্যা তৈরি হয় এবং এক পর্যায়ে আমি গর্ভপাত করি। আজ আমার সেই ভালোবাসার মানুষটিও আমার পাশে নেই। আমি যত বড় পাপ করেছি তার শাস্তি আমি প্রতি মুহূর্তে পাচ্ছি। সবার কাছে অনুরোধ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ মঞ্জুর, এবং একই সাথে ধন্যবাদ জানাই যে বন্ধুটি এই চিঠিটি লিখেছেন তার উপলব্ধির জন্য। পর্দা নামলো আজকের 159 পর্বের। 160 পর্ব নিয়ে আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার,
সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।